আসসালামু আলাইকুম। অদ্ভুতুড়ের 202তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে শুরু করছি আমাদের 202তম এপিসোড এবং নিয়ে এসেছি আপনাদের জন্য যথারীতি বেশ কিছু ভয়ের ঘটনা। আবহাওয়া চেঞ্জ হচ্ছে, বাইরে কিন্তু শীত পড়া শুরু করেছে। ঢাকা শহরের মাঝখানে বোঝা না গেলেও যদি ঢাকার আশপাশের পেরিফেরিতে যান, যেখানে গাছপালার আধিক্য আছে, সেখানে কিন্তু ঠান্ডা বুঝতে পারবেন। আর আমাদের এই এলাকায় হতভাগা আমরা বেশ কিছু স্মেল পাই, মানে শীতের স্মেল। রাতে যখন খোলা আকাশের নিচে যাই তখন শীতের একটা ঘ্রাণ আমরা পাই, তো তখন মনে হয় শীত আসছে। যাই হোক, এই সময়টাতে কিন্তু যথারীতি যেমন যে কোনো এক্সট্রিম ওয়েদারে ভূতের ঘটনা বেশ লাগে, এই ওয়েদারটা আমাদের কাছে বেশ এনজয়েবল এবং আমরা কিন্তু এনজয় করি বেশ। এবং এরকম সময় আপনি চিন্তা করেন, একটা গাছগাছালি মানে ছাওয়া জায়গায় আপনি বসে আছেন, কোথাও একটা হারিকেন ঝোলানো আছে, এবং সেই সময় গরম চা হাতে ভূতের আড্ডা কিন্তু বেশ লাগবে। যেহেতু অদ্ভুতের অনুষ্ঠানটাকে আমরা এরকমই মনে করি যে ভূতের গল্পের আসর, তো আমরা চাই যে সেরকম একটা ফ্লেভার চলে আসুক। এই কারণে ওয়েদারটা আমরা এক্সপেক্ট করি, যে কোনো একটা এক্সট্রিম ওয়েদারে বসে আমরা ভূতের ঘটনা শুনবো। আমরা দুনিয়ার যত চিন্তা ভাবনা, আমাদের ক্লেশ কষ্ট যত কিছু আছে মনে, সেগুলো থেকে আমরা হারিয়ে যাবো খানিকক্ষণের জন্য ভৌতিক এই রোমাঞ্চে। যাই হোক, চলে যাবো আজকে কথা না বাড়িয়ে, আপনাদের জন্য নিয়ে এসেছি ঘটনা, সেই ঘটনা শুনতে যাবো। এবং তার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। আর যারা বিদেশে আছেন, যারা ওই যে জয়েন অপশনটা দেখতে পাচ্ছেন চ্যানেলে, তারা কিন্তু আপনারা ওটা হিট করলে দেখতে পাবেন জয়েন কিভাবে করে এবং জয়েন করতে পারেন। জয়েন করলে কিন্তু আপনারা মেম্বারশিপ স্পেশাল কন্টেন্ট গুলো দেখতে পাবেন, সেটা শুধু মেম্বারশিপদের জন্যই সেই প্রোগ্রামের আন্ডারে আছে। তো আপনারা যারা বিদেশে আছেন তারা দেখতে পাচ্ছেন, দেশে অনেকেই বলেছেন যে তারা দেখতে পান না, আই এম সো সরি অ্যাবাউট দ্যাট। আমাদের দেশে আসলে অপশনটি এখনো অন হয়নি আই থিঙ্ক, বাট প্রাইভেট নেটওয়ার্কে থাকলে হয়তো খোলা যায়, আমি জানি না। তবে বিদেশে কিন্তু জয়েন করা যাচ্ছে, যারা জয়েন করতে পারছেন বা যারা প্রাইভেট নেটওয়ার্কের আন্ডারে আছেন তারা ট্রাই করে দেখতে পারেন। তো চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে, আমি চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আপনাদের জন্য ঘটনা নিয়ে। ততক্ষণ বন্ধ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা নিয়ে, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন নবীন চৌধুরী পশ্চিমবঙ্গ থেকে, এবং তিনি তার স্পেসিফিক লোকেশনটা প্রকাশ করতে চাচ্ছেন না, তো সুতরাং আমি সেটাতে গেলাম না। আমি চলে যাচ্ছি সরাসরি নবীনের ঘটনায় এবং আমি আমার মতো করে শেয়ার করব। তো 2007 সালের একটা মানে ইনসিডেন্ট নবীনের জীবনে ঘটা এবং সেটি তিনি শেয়ার করেছেন। তো নবীন এবং তার বন্ধু সাজিদ দুজন তখন ইউনিভার্সিটি লাইফে সময় কাটাচ্ছেন, তো তাদের বেশ সুন্দর সময় কাটে, একসাথে তারা গেমস খেলেন, ঘোরেন ফেরেন এবং বিভিন্ন জায়গায় যান বেড়াতে। এবং তাদের খুব শখ ছিল লং ড্রাইভে যাওয়া, এটাও তারা করতেন, মানে তাদের মোটর বাইক ছিল, সেটা নিয়ে তারা বিভিন্ন জায়গায় যেতেন দূর দূরান্তে। তো এই সময় তাদের সাথে পরিচয় হয়, নবীনের সাথে পরিচয় হয় তার আরেক বন্ধুর, তার নাম হচ্ছে সৌরভ, সৌরভ থাপা। সে আসলে থাকতো আরো দূরে অন্য একটা জায়গায়, সে তাদের এলাকায় নতুন মুভ করে আসে। তো তখন তার সাথে বিভিন্ন মানে চলাফেরার মাঝেই দেখা হতো, কথা হতো, এভাবে তাদের সাথে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। যাই হোক, সৌরভকেও ইনভাইট করলেন নবীন তাদের আড্ডায়। তো তারা যে তারা দুই বন্ধু মূলত সময় কাটাতেন বেশি, নবীন এবং সাজিদ, এবং সৌরভ এসে জয়েন করলো তাদের সাথে। দেখা গেল তিনজনের বন্ধুত্ব বেশ জমে উঠলো। তো এই জিনিসটার মধ্যে গল্প গুজব এগুলো তাদের সময় কাটতো গেমস খেলে। এর মাঝে একটা জিনিস নতুন আবিষ্কার হলো সৌরভের কাছ থেকে, সৌরভ খুব বেশি অ্যাডভেঞ্চার প্রিয়, মানে সে একটু মানে অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করতে পছন্দ করে। যেমন সে বিভিন্ন ট্রেকিং এ যায়, তারপরে বিভিন্ন মাউন্টেন ক্লাইম্বিং, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো তার খুব পছন্দের। তো নবীন আর সাজিদকেও এটা টাচ করলো, তারা মোটর বাইক নিয়ে রাইড করে ঠিকই, কিন্তু তারা এই ট্রেকিং এ খুব একটা যায় নাই। তো সৌরভ তাদেরকে বিভিন্ন সময়কার বিভিন্ন ঘটনা বলে যে এরকম এরকম সময় তার কেটেছে, বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে সে গিয়েছে বা কোথায় কি দেখেছে। তো তার এই সব গল্প করতে করতেই তাদের মাঝে আরেকটা কমন ইন্টারেস্ট মিলে যায়, সেটা হচ্ছে সৌরভ খুব প্যারানর্মাল থিং, যে জিনিসগুলো আছে প্যারানর্মাল ব্যাপার স্যাপার উপর তার বেশ আগ্রহ। সো হি ইজ সে ফ্রিক পর্যায়ে এইটা এদিক দিয়ে তার কথাবার্তা যখন নবীনের কাছে ধরা দেখলো যে সে পুরোপুরি ফ্রিক পর্যায়ে, কারণ তাদেরকে বিভিন্ন ঘটনা বলে সৌরভ। তো সেটাতে খুব মানে টাচড হয় নবীন, কারণ নবীন নিজেও এই ব্যাপারে বেশ আগ্রহ রাখত, বিশেষ করে তাদের এলাকাতেই আরো কিছু ঘটনা মানে প্রচলিত আছে যেটা নবীন বলেছে সে পরে শেয়ার করবে আমার কাছে, বলেছে একটু এডিট করে বলতে হবে আপনাকে, তবে সে কিছু ঘটনা বলেছে আমার সাথে শেয়ার করবে পরে। যাই হোক, এই ধরনের ঘটনাগুলোও সে সৌরভের সাথে শেয়ার করে এবং তারা তিন বন্ধুই বেশ বেশ আনন্দ পায়, বেশ মানে জিনিসটার প্রতি বেশ ইন্টারেস্ট ফিল করে। তো যাই হোক, এরকম সময় কাটছিল তাদের। এক সময় সৌরভ তাদেরকে অফার করলো যে কেরালাতে আছে কিছু একটা বনাঞ্চল আছে, যে জায়গাটা অ্যাকচুয়ালি বেশ হন্টেড বলে পরিচিত, বেশ ভয়ের। তো বলল যে আমরা ওখানে যাব এবং নবীন নামটা লিখেছে, আমি নামটা এখানে উল্লেখ করলাম না। তো বলেছে যে সেখানে আমরা যাব, গেলে আমাদের বেশ হবে। তো যাই হোক, এটা তাদের মানে যাওয়ার জন্য বেশ প্ল্যানিং করতে হয়, বেশ বড় প্ল্যানিং করতে কোথাও তাদের যথাসময়ে প্ল্যানিং হয় না। তো এরপরে তাদের যখন সময় হয় তখন ওদের যে জামাটা জায়গাটা যাওয়ার কথা ছিল সেটা বলেছিল যে খুব ভালো হতো যদি বর্ষাকালে যাওয়া যেত আর কি। তো বর্ষাকালটা আসলে তারা পায় না, বর্ষাকাল পার হয়ে গেছে এরকম একটা সময়, তখনও মানে বর্ষার পানি আছে, ঝর্ণা টর্ণা নাকি আছে ওখানে, বেশ বেশ বড় ঝর্ণা আছে। যাই হোক, এইসব সব করে সে যথাসময় মানে যে আইডিয়াল টাইমটার পরপর সময় তারা রওনা দেয় ওখানে যে পৌঁছায়। তো ওখানে একটা রিসোর্টের সাথে তারা মানে এখান থেকে কন্ট্যাক্ট করে গিয়েছিল যে ওখানে গিয়ে মানে কি করা যায়, থাকা যায় কিভাবে কি। তো যেহেতু অফ সিজন, রেন্টটাও মোটামুটি তারা তাদের বাজেটের মধ্যে পেল। তো বেশ ভালো লাগলো, ফার্স্টের কথা নবীনের কাছে খুব ভালো লেগেছে, সৌরভ কোনো থ্যাঙ্কস দিল যে এরকম একটা জায়গা বের করার জন্য ধন্যবাদ। রিসোর্ট বলতে আসলে ওখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা বাড়ি আর কি, ওখানে অনেকে ইন্ডিভিজুয়াল বাড়িগুলোকে এরকম ভাড়া দিয়ে দেয় সময় আর কি, সেই ভাড়া দিয়ে দেয় রিসোর্ট হিসাবে। তো সেরকম একটা বাড়ি, একতলা একটা বাড়ি, চারপাশে কাঠের ফেন্স করা এবং অনেক গাছগাছালি আছে। এবং এখান থেকেই মানে সেই যে তাদের যে জায়গাটা রিসোর্ট পড়েছে বা তাদের যেখানে থাকার জায়গাটা হয়েছে সেখান থেকে বেরোলেই একটা রাস্তা, এবং রাস্তাটা সোজা চলে গেছে, এবং রাস্তা দিয়ে যাওয়ার পরই দেখা যাচ্ছে যে গাছগাছালি কিছু শুরু হয়েছে এবং দূরে দূরে হালকা পাহাড়ের অংশ দেখা যাচ্ছে এবং সেখান থেকে বনাঞ্চল শুরু হয়েছে। অসাধারণ একটা জায়গা, যাই হোক তাদের কাছে বেশ লাগলো। তারা ঘোরাফেরা করলো, করে এসে সন্ধ্যা যখন হয়েছে, তিনজনে বসে আছে তিন বন্ধু এবং বাসার মধ্যে রুমের মধ্যে বাতি জ্বলছে, বাইরে এসে বারান্দায় বসে আছে, তো গল্প করছে তারা, বেশ আড্ডা হচ্ছে তিনজনেরই। তো এইরকম সময় তাদের ওখানকার যে কেয়ারটেকার সে আসলো, এসে বলল যে কি অবস্থা আপনাদের, কেমন কাটলো দিন। এই লোকটার নাম ছিল রাজন, রাজনের সাথে তারা সে কথা বললো। রাজনরে বললো যে হ্যাঁ ভালোই কাটছে, এসে আপনার কি অবস্থা, আপনি তো আমাদের এখানকার সম্বন্ধে খুব আইডিয়াস খুব একটা দিলেন না। তো বলে যে আপনাদের এখানে গাইড নেন, গাইড নিলে আপনারা আরো ভালো মতন দেখতে পারবেন, একটা গাইডকে ভাড়া নিয়ে নেন, গাইড আপনাকে পুরা যেসব জায়গা আছে সেগুলা দেখাবে পূজা। তো বলতেছে যে গাইড নিব, তবে আমাদের বাজেটেও একটু স্বল্পতা আছে, তবু আপনার কাছ থেকে জেনে নেই যে কোন জায়গাটা কেমন, এটা যদি আমরা একটু জানতে পারি ভালো মতো তাহলে ভালো হবে, কোনটা কোনটা দেখলে ভালো হয়। এভাবে আলাপ করতেছে তারা রাজনের সাথে, রাজনকে বলতেছে তারা যে অ্যাকচুয়ালি কি যে শুধু প্রকৃতি দেখবো তা না, আমরা চাই যে একটু অ্যাডভেঞ্চারাস জিনিসপত্র। তো বলছে কি অ্যাডভেঞ্চার চান, বলেই ধরেন একটা জায়গায় গেলাম, জায়গাটা বেশ মানে স্পুকি, এরকম মানে ভয় লাগে এরকম ব্যাপার স্যাপার। রাজন হেসে দিল, হেসে দিয়ে বলতেছে যে এই আপনি যেখানে আছেন যে বনাঞ্চলটা, আমাদের এই পুরো বনাঞ্চলটাই আসলে বেশ ভয়ের, আপনার যেই যেটাই বলেন না কেন, আপনি অ্যাডভেঞ্চারাস বা স্পুকি যেটাই বলেন, আমাদের বনাঞ্চল পুরাটাই আসলে ওরকম, এখানকার সম্বন্ধে অনেক কথা প্রচলিত আছে। তো যাই হোক, আপনারা দিনের বেলা যখন ঘুরবেন এদিক ওদিক এটা কিছু পাবেন না, ওরকম কিছু আসলে পাওয়া যায় না, ওরকম কিছু দেখাও যায় না, সুন্দর বন সবকিছু এই সেই। তো এগুলো আসলে রাতের বেলা উপলব্ধি করা যায়, তো যারা ক্যাম্পার্স আছে তারা বেশ মোটামুটি ঘোরাঘুরি করে এবং তারা অনেক সময় ভয়টায় পায় যারা ক্যাম্প ট্যাম্প করে। এই কথা শুনে তো আসলে নবীনদের মানে মনের মধ্যে একটা অন্যরকম লাগলো যে ক্যাম্পার্সরা। তো যাই হোক, রাজন আর কিছু বলতে চাইল না, তবে বলছে যে দেখেন আপনারা যেখানেই যান চেষ্টা করেন যে আপনারা সবসময় চলে আসতে সন্ধ্যার পরে, বন এলাকা, বনের এলাকা আসলে রাতের বেলা বাইরে থাকাটা নিরাপদ না। তো তারা রাজনের সাথে কথাবার্তা বলে তারা ওই দিন রাতে তারা নর্মালি কাটায়। তো পরদিন তিন বন্ধু মিলে ঘোরাফেরা করে, ঘুরে দেখে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখে, বেশ ভালো লাগে তাদের, এবং বিভিন্ন কথা শোনে এবং অনেকের কাছে টুকিটাকি জিজ্ঞেস করে। এবং ওখানকার লোকাল গাইড যারা ওই বিভিন্ন জায়গায় ঘুরায়, তাদের দু একজনের সাথে তারা ওই সামান্য টাকার বিনিময়ে ঘুরে। তা আসার পর বলে যে আসলে এই ঘুরে আসলে মন ভরতেছে না। তিনজনে আলাপ করে বলে যে আসলে আমাদের দরকার হলো যে অ্যাকচুয়ালি আরো ডিপ অ্যাডভেঞ্চার। তো তারা এসে করে কি ওই দিনই ওই ইটা ছেড়ে দেয়, তাদের যে এই ইটা ছিল রিসর্টটা ছিল ওটা ছেড়ে দেয়, এবং তিনজনেই ডিসাইড করে তারা ক্যাম্পিং গ্রাউন্ডে চলে যাবে যেখানে ক্যাম্প করা। তো ওইখানে আছে কিছু ক্যাম্পার্স আছে, তাদের সাথে কথাবার্তা বলে সেখানে তারা ক্যাম্প করে এবং ওই ক্যাম্পে তাঁবুতে আর কি থাকার ব্যবস্থা। এবং তারা এক্সট্রা টেন্ট ভাড়া নেয় এবং সেটা নিয়ে তাদের চিন্তা হচ্ছে তারা বনের ভেতরে যাবে। এবং সেখানে যেখানে তাদের যেতে গেলে তারা বলে যে এখানে পারমিশনের প্রয়োজন আছে, ওই জায়গাগুলোকে ছাড়ায় তারা ঢুকবে ভিতরে, এরকম তাদের ভিতরে একটা প্ল্যান। তো যাই হোক, ওরকম প্ল্যান করেই তারা মোটামুটি ওখানে যেয়ে উঠে এবং তাদের ভিতরে এক্সট্রা টেন্ট নিয়ে নেয় তারা, এক্সট্রা টেন্ট নিয়ে। এবং দিনের বেলা যখন পার হয়ে যাচ্ছে দুপুরের পরে, তিন বন্ধু এই টেন্ট নিয়ে ভেতরে ঢোকা শুরু করে বনের ভিতরে। এবং তারা এখানে শুনছে, এখানকার অনেকের কাছে শুনছে যে বনের মধ্যে মাঝে নাকি উদ্ভট উদ্ভট ব্যাপার স্যাপার ঘটে, অনেকে নাকি হঠাৎ অনেক কিছু দেখে এমন আছে। এবং এটা নিষেধ, মানে সন্ধ্যার পরে ওই এলাকার মানুষরা বলে এখানে যেতে না, এখানে থেকে মানুষ হারায় যায়, মানুষকে পাওয়া যায় না, এরকম কথা তারা শুনছে। যাই হোক, তাদের মনে আসলে তখন বেশ অ্যাডভেঞ্চার এবং বয়সও তখন খুব বেশি না। তো তিনজন হেঁটে ঢোকা শুরু করে দুপুরের মধ্যে, এবং ওদের প্ল্যান কিন্তু ওরা রাতের বেলা ওই জায়গায় কোন একটা ফাঁকা জায়গায় টেন্ট করে থাকবে। আর বন্য পশু সম্বন্ধে তারা খবর নিছে, তো দেখছে যে বন্য পশুরও সেরকম মানে ওইভাবে বাঘটা খুব একটা দেখা যায় না এখানে, এটা তারা শুনছে। তো সুতরাং ওই ভয়টা এতটা নাই, তো ঢুকতে থাকে। তো যখন দুপুর পার হয়ে গেছে, দুপুর পার হয়ে বিকাল গড়াইছে, এবং তখনকার পরিবেশটা ডিফারেন্ট হয়ে গেছে। তো বলতেছে যে চারিপাশে বিভিন্ন রকম পাখি ডাকতেছে, এবং বেলা যখন যাচ্ছে ততক্ষণে মানে মনে হচ্ছে এনভায়রনমেন্টটাও অন্যরকম হয়ে যাচ্ছে, মানে বনের মনে হচ্ছে এক অংশ ঘুমায় যে আরেকটা অংশ জেগে উঠতেছে, এরকম একটা অবস্থা। তো তারা যাচ্ছেন এবং গাছপালা নিবিড়, এবং তারা মোটামুটি নিবিড় একটা অংশে ঢুকে গেছে। পায়ে চলা পথটাও এখন তারা কিন্তু নিজেরাই মানে চিন্তা করতেছে, ট্রেসলেস হয়ে যাচ্ছে, তারাই নিজেরাই কনফিউজড। তো জিজ্ঞেস করতেছে নবীনকে, সাজিয়ে জিজ্ঞেস করতেছে যে দেখ আমরা যদি বেরোইতে যাই আরেকবার আমরা কি পারবো, মানে বুঝে দেখিস রাস্তা কিন্তু আমরা অনেক ফেলে আসি। নবীন বলতেছে আরে এগুলো কোনো ব্যাপার না, আমাদের সাথে মোবাইল ফোন আছে ইত্যাদি আছে, আমরা একটা বের করে ফেলবো, অসুবিধা নাই। তো যাই হোক, এরকম কথা বলতে বলতে এরা তিনজন যাচ্ছে। তো ওদের মধ্যে সৌরভ একটু গম্ভীর, কারণ সৌরভ কিন্তু ওদেরকে বলছিল যে দেখ, তো নবীনকে বলছে যে দেখো জিনিসটারে যত সিলিভাবে নিছো অত সিলিভাবে নেওয়ার কিন্তু কিছু নাই। এই বনটা সম্বন্ধে কিন্তু আসলেই আমি শুনছি অনেকের কাছে যে এখানে কিন্তু আসলেই অনেক হরিফিক ব্যাপার স্যাপার ঘটে। তো যাই হোক, তারপরও হাঁটতে হাঁটতে এক সময় তাদের সন্ধ্যা হয়ে গেছে, এবং তারা সেরকম কোনো স্পেসিফিক জায়গা পায় নাই যেখানে তারা ক্যাম্প করতে পারে। তো মোটামুটি খুঁজতেছে, চিন্তা করতেছে, তো আলো কিন্তু পড়ে যাচ্ছে ধীরে ধীরে, কারণ একে তো মানে বনাঞ্চল এবং পাহাড়ি বনাঞ্চল এখানে, মানে ওই যে আমাদের আমরা যদি দেখি কম্পেয়ারিতে একটু যেগুলো হচ্ছে মানে কি বলো এটাকে সাব ট্রপিক্যাল বা ট্রপিক্যাল এলাকার পাহাড় যেগুলো, সেগুলো কিন্তু গাছে ছাওয়া থাকে, তারপরে দেখা যায় সবুজ সবুজ জিনিসে ছাওয়া থাকে, এবং কিন্তু সূর্য ডুবলে কিন্তু ঠিকই গাছ গাছ টাইমে ডুবে যায়। তো ওরকম একটা ব্যাপার ঘটতেছে, সূর্য ডুবে যাচ্ছে, তো ওরা মানে একটু কনসার্ন হয়ে গেল যে এখন আমাদের অবশ্যই অবশ্যই ক্যাম্পের একটা জায়গা বের করতে হবে। তো খুব খোঁজাখুঁজি করে করে একটা জায়গা একটু খালি পায় তারা। এই জায়গাটা কেমন, চারিপাশে হচ্ছে গাছপালা ছাওয়া, মানে একেবারে গাছপালা ছাওয়া, এক চিলতে জায়গা আছে মাঝখানে, মনে হচ্ছে যে ওই জায়গাটায় কিছু গাছপালা নাই, কিন্তু কিছু ছোট ছোট পাতা ঝোপের মতো আছে। তো ওদের কাছে ওই তিন ফ্রেন্ডের কাছেই মাসিটি ছিল একটা, সে মাসিটি নিয়ে আসে, মাসিটি দিয়ে তারা মোটামুটি খুব দ্রুতই গাছপালা সরায় ফেলে, ঝোপঝাড়গুলো ছোট ছোট ঝোপগুলো সরায় সেই জায়গায় তারা তাদের তাঁবু পেতে ফেলে। এবং বাই দ্য টাইম তারা তাঁবুটা পাচ্ছে, দেখা গেছে যে অন্ধকার বেশ ঘন আছে, এখন এমনভাবে দেখা যাচ্ছে চারিপাশটা অন্ধকার এবং আকাশে আলো আছে, শুধু সেই আলোতে জায়গাটা নীলচে একটা আলোকিত ভাব হয়ে আছে তাদের খোলা জায়গাটুকুতে, আর বাকি চারিপাশে অন্ধকার হয়ে গেছে। এবং বিভিন্ন রকমের শব্দ আসা শুরু করছে বন থেকে, এবং সেই শব্দগুলা বেশ ইন্টারেস্টিং। নবীন বলল যে তারা তিন বন্ধুই খুব এনজয় করতেছিল, বলতেছিল ওয়েল দিস ইজ ফান, মানে এইটার জন্যই আসছি আমরা, আমরা পোষা একটা বিলাতে বসে থাকবো বা একটা পোষা ইউনো লাইক রিসোর্টে বসে থাকবো, সেটা আমাদের জন্য আসলে মূল ব্যাপার না, আমাদের মূল আনন্দ হচ্ছে এইখানে। তো ওরা ওই যে ওই গাছপালাগুলো পরিষ্কার করে তারা ওখানে টেন্ট ফেলে তারা বসে, এবং তাদের সাথে নিয়ে আসছিল, মানে সেই চার্জ লাইট, আর এছাড়াও তারা ই নিয়ে আসছিল, হ্যারিকেন নিয়ে আসছিল জ্বালানোর জন্য, মানে ই করার, মানে ফিউল দেওয়া, ভেতরে কেরোসিন দেওয়া, সেটাও জ্বালাইলো। এবং তারা আরেকটু জায়গা পরিষ্কার করে নিয়েছিল সামনে, যে জায়গাটায় তারা মানে তার রান্না বাড়ার জন্য চুলা টুলা ফিট করতে পারে। টোটাল ক্যাম্পিং ম্যাটেরিয়াল যা যা আছে সবই নিয়েছিল তারা ওখানে। তো মোটামুটি তারা ই করে এবং তারা কেয়ারফুল থাকে, যাতে এখান থেকে আবার তারা আগুন জ্বালালে যাতে কোনো আবার বনে আগুন টাগুন সৃষ্টি না হয়, এটাও তারা কেয়ারফুলি তারা সেখানে করলো এবং বসলো। এর মধ্যে রাত এসে উঠে, মানে রাত হয়ে গেছে, মানে একদম আলো মিলাই গেল, দেখা গেল যে পুরা আকাশের মধ্যে চাঁদ উঠছে এবং সেই চাঁদটা ওই ফাঁকা জায়গাতেই দেখা যাচ্ছে গাছপালার মাছ দিয়ে, এবং অসাধারণ একটা পরিবেশ। তারা খুবই মানে এনজয় করা শুরু করলো জায়গাটাকে, বন্ধু বান্ধব তারা তিনজন গল্প করতেছে এবং তাদের মধ্যে বেশ ফান। তো আলো জ্বালায় সামনে হ্যারিকেনটাকে লাগায় রেখে তারা গল্প করতেছে, তো বেশ মজার একটা ব্যাপার তাদের কাছে লাগতেছে। বনের থেকে রাতের যে ঝিঝি পোকার শব্দ ভেসে আসতেছে এবং আরো অনেক রকমের টুকিটাকি পোকা মাকড় ছোট কোনো প্রাণী যেটা নাকি আসলে তারা জানেও না এটা কিসের ডাক, এরকম ভেসে আসতেছে। তো তখন তাদেরকে বলল, সৌরভ বলল নবীনকে যে কি বলছি না তোমাদেরকে যে অসাধারণ, তবে এখানে ভয়ের ব্যাপার আছে, ভয় কিন্তু আসলেই আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে, সাবধান। সাজিদ একটু গম্ভীর, সাজিদ বলতেছে যে আমি আমার মতো, মানে আমার মতো আমি নিজে প্রে করতেছি সবসময় যাতে হন্টেড জিনিসগুলা মজা লাগে ঠিকই, কিন্তু সামনে দেখতে চাচ্ছি না, সাজিদের কথা, কারণ সে আসলেই নাকি সাজিদ একটু ভয় পাইছিল আশেপাশে এনভায়রনমেন্ট দেখে। তো যাই হোক, তো এরকম সময় তারা বেশ সময় কাটালো এবং কামা কাটায় রাত হয়ে গেছে। এরপর একটা সময় তারা বুঝতে পারছে যে রাত হয়েছে এবং ঘড়ি দেখলো, ঘড়ি দেখে দেখে তখন রাত 10টা বাজে। চারিদিক তো মানে বুঝতেই পারছেন যে জঙ্গলের মধ্যে একদমই নিশুতি, মানে কোনো কিচ্ছু নাই আশেপাশে, একদম নিশুতি রাতের। এবং মজার ব্যাপার হচ্ছে নবীন বলল যে জঙ্গলে যদি কেউ রাত কাটিয়ে থাকেন, মানে এক একটা অঞ্চলের ফরেস্টের এক এক রকম এনভায়রনমেন্ট। তো ভারতের এই অঞ্চলটাতে সে বলতেছে যে এইখানে প্রতি মনে হচ্ছে প্রতি কয়েক ঘন্টা পরপর মানে এই যে জঙ্গলের ডাক বা জঙ্গলের পরিবেশটা চেঞ্জ হতে থাকে, এবং রাত 8টায় একরকম, রাত 10টায় আরেক রকম, মানে মনে হয় যে আরেকটা রূপ পেল, এবং চাঁদ ততক্ষণে চলে আসছে আরেক, মানে উপর থেকে উঠে একদম মাথার এই পাশ থেকে এই সাইডে চলে আসছে, একটু যেখানে ছিল সেখানে নাই চাঁদ, এবং চাঁদের আলোর রংটাও পরিবর্তিত হয়েছে, মানে অন্যরকম একটা পরিবেশ। তো এরকম পরিবেশ নবীন এর আগে কখনো দেখে নাই। তো যাই হোক, তাদের রাত হয়েছে এবং তাদের চোখটাও ভারী হয়ে আসতে থাকে, কারণ ক্লান্তি, তারা সারাদিন এই হাঁটছে এবং তারও আগে তারা দিনের বেলা এখানে এসে মানে ক্যাম্পেরই করছে, তো বেশ ক্লান্ত তারা। তো তারা মোটামুটি তাদের সাথে আনা খাবার, এবং সেই খাবার ছিল ইনস্ট্যান্ট নুডলস, ইনস্ট্যান্ট নুডলস তারা সিদ্ধ করে খেয়ে তার সাথে কফি খেয়ে তারা ঘুমানোর প্ল্যান করলো। তো তাদের সেই হ্যারিকেন যেটা ছিল সেই হ্যারিকেনটাকে তারা ডিম করে রাখলো একদম, তাদের যে ফ্ল্যাশ লাইট ওটার মানে ফ্ল্যাশ লাইট অ্যান্ড চার্জ লাইট যেটা একসাথে কম্বাইন ছিল সেটার চার্জ শেষ করতে চাইল না, সেটাকে অফ করে দিল, হ্যারিকেনটাকে ডিম করে দিল তারা একদম, মানে এটা বেশিক্ষণ জ্বলবে, হ্যারিকেনটাকে ডিম করে দিয়ে তারা তাদের যে তাবু, তাবুর বাইরে রেখে দিল। এটার কারণ হচ্ছে যে আলো দেখলে মানে কোনোরকম প্রাণী টানি একটু সরে থাকে, আগুন দেখলে মানে এটা তাদের একটা ই আর কি, যেহেতু তারা একদম মাঝখানে আছে দের অন্য যে ওখানে কি ব্যাপার স্যাপার। তো যাই হোক, তাবুর মধ্যে ঢুকে গেল, জিপ লাগাই দিল, তারা মোটামুটি শুয়ে পড়লো আর কি তিনজন, তো শুয়ে শুয়ে গল্প করতে আসতো। বাইরের যে আলোটা, হারিকেনের যে হালকা আলো, সেটারও একটা আভা আসতেছে তাবুর যে তীরপলের মধ্যে পড়তেছে, তা তারা মনে হচ্ছে যে বাইরের দিকে একটু আলো এরকম একটাই, আর বাইরের শব্দ তো আছে। তো তিন বন্ধু গল্প করতেছে যে কেমন লাগতেছে এরকম জঙ্গলের মধ্যে ঘুমাইতে, মানে খুবই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, হ্যাঁ মানে এরকম এক্সপিরিয়েন্স, এবং একেবারে পুরোপুরি ওয়াইল্ড একটা জায়গায়, হ্যাঁ, এবং নিজেদের মধ্যে সিলেক্ট করে তারা হেঁটে আসছে, এবং তারা যেহেতু ঝোপঝাড় পরিষ্কার করছে নিচে, ডাস্টবিন এখানে কেউ এসে তাবু করেনি আগে, তো একটা অন্যরকম ফিলিংস তাদের। তো খুব মানে তিন তিনজনে গল্প করতেছে, তো মোটামুটি সৌরভ তো খুবই আনন্দিত, নবীন আনন্দ, সাজিদ একটু ভয় পেলেও আনন্দিত। তো তিনজন গল্প করতে করতে এক সময় এক একজনের চোখ ভারী আসলো, ঘুমায় গেল। তো কতক্ষণ ঘুমাইছে বলতে পারবে না নবীন, তাকে দেখতেছে সে হঠাৎ করে ফিস ফিস শব্দে তার ঘুমানো, মনে তার কানে কাছে ফিস ফিস করতেছে, তো সে উঠে মানে একটু ই করতে গেছে, তাকায় দেখে যে তার সামনে ছায়ার মতো একটা, ভয় পেয়ে গেছিল, ধাক্কা মারতে গেছিল সে, কিন্তু তার মুখটা চেপে ধরছে, তার মুখটা চেপে ধরে বলতে আস্তে ফিস ফিস করে, সাজিদ সাজিদ। তো সে বলল যে আচ্ছা আচ্ছা কি ব্যাপার, তো দেখাইতেছে যে তাদের যে টেন্ট, টেন্টের ই খোলা, জিপার খোলা, টেন্টের জিপার খোলা, এবং এটা হালকা নড়তেছে বাতাসে। তো নবীন অবাক হয়ে গেল, কি ব্যাপার, সে বলতেছে মানে কি ঘটনা কি। তো নবীনকে বলতেছে ওই যে সৌরভের বিছানার দিকে, সৌরভ নাই সেখানে। তো ও নবীন ডাকালো, টাকায় তারা দুজন মিলে দেখলো মানে স্পেস খুব কম, ছোট জায়গার মধ্যেই দেখলো যে ওই ইসের যে ইটা খালি স্লিপিং বেডটা ছিল ওইটার মধ্যে সৌরভ নাই। তো সাজিদ আর নবীন দুজনেই উঠলো, মানে ক্রল করে ফার্স্টে মাথা বের করলো নবীন, বাইরে তাকালো, তাকায় দেখে যে কিছু নেই এবং হারিকেন যেটা ছিল সেটাও নাই, পুরা মানে একদম অন্ধকার। চাঁদের আলোতে যতটুকু আলো আছে সেটাতে মোটামুটি যা দেখা যাচ্ছে, বাট মোট কথা মানে এমনি মানুষ সৃষ্ট আলো নাই, কোনো আলোর জ্বালানো নেই। তো নবীন সাজিদ ইঙ্গিত করলো, দুজনে ফ্ল্যাশ লাইট নিল নিয়ে ওখান থেকে আস্তে করে বেরোলো ক্রল করে। তো তাকাচ্ছে দেখলো যে রাতের শব্দ আরো অন্যরকম হয়ে গেছে। তো তাদের ঘড়ি বের করে দেখলো তখন রাত 2টা বাজে, মানে একদম ডিফারেন্ট টাইপ অফ রাতের শব্দ এবং কিছু একটা ডাকতেছে এরকম, মানে ইটস লাইক অনেকটা মানে মানে পেঁচা যেটাকে হুতুম পেঁচা সেরকম, বাট আরেকটা অন্যরকম লয়, লয়টা ডিফারেন্ট, মানে গায়ে কাটা দেওয়ার মতো। তো দুইজনে উঠে বাইরে তাকাচ্ছে এবং বেশ ঠান্ডা লাগতেছে তাদের কাছে, যদিও এখন কিন্তু বর্ষাকাল কেবল গেছে এরকম একটা সময়, বেশ ঠান্ডা লাগতেছে। তো এদিক ওদিক তাকাচ্ছে তারা একটু দিশেহারার মতো। তো সাজিদ বলতেছে বারবার যে বাতি জ্বালাইস না, ফ্ল্যাশ লাইট জ্বালাইস না, এখানে ও কই গেছে, ও কি মানে কোনো প্রকৃতির ডাকে সাড়া দিতে গেল বা কিছু, তো আমাদেরকে জানাই তবে রাতের বেলা এইভাবে উঠে যত ঠিক না। এগুলো বলতে বলতে তো নবীন বলল যে এক কাজ করি, আমরা পুরা পেরিমিটারটা একটু ঘুরি পাশের যেখানে গাছ শুরু হয়েছে, মানে গোল হয়ে ঘুরে আসবো পাশে, দেখি যে কোনো ঘটনা আছে কিনা। তো বলল যে ঠিক আছে। তো ওরা দুই বন্ধু আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে যেয়ে সে গাছের গোড়ায়, এবং যেখান থেকে হেঁটে গেছে সেখান থেকে কিন্তু প্রায় তাদের গোড়ালি পর্যন্ত, গোড়ালির উপরে মানে ছোট ঝোপঝাড় ঘাসের মতো, তো এখানে ভয়ও আছে, সাপ খোপ থাকতে পারে অবশ্যই। তো হেঁটে তারা গেল ওরা গাছের যেখানে থেকে গাছ শুরু হয়েছে সেই জায়গায়, এবং ভিতরে ওরা দেখতেছে অন্ধকার, কিছু বলছে না, চাঁদের আলো দু এক জায়গায় ফাঁক ফোকর দিয়ে ঢুকছে, স্কাইলিকের মতো দু এক জায়গায় ভিতরে দেখা যাচ্ছে একটা আলো, বেশ ভৌতিক লাগতেছে জায়গাটা। এরকম এরকম করে তারা এই বাতা থেকে হাঁটতেছে এবং ভয় পেতেছে দুই বন্ধুই। সাজিদ নবীনের হাত ধরে রাখছে এবং তারা চিন্তা করতেছে যে মানে কিছু হলে দুজনেই দৌড় দিবে একদিকে, মানে জাস্ট তাদের তাঁবুতে যে ঢুকবে এরকম একটা ব্যাপার। আসলে এরকম একটা সিচুয়েশনে অনেক সময় মানুষের ভয় লাগে, মানুষ আসলে কোথায় যাবে এটাও চিন্তা করতে পারে না। তো এরকমই একটা চিন্তা তাদের মাথায় হচ্ছে, তারা কিন্তু আসলে খুব অ্যাডভেঞ্চারাস মাইন্ড এখানে চলে আসছে, কিন্তু এখন চিন্তা করতেছে দুই বন্ধুই যে এটা আসাটা ঠিক হয় নাই। তো নবীন এরকম দেখতে দেখতে যখন গাছের গোড়াগুলো দিয়ে আসলো, এসে তারা অপোজিট সাইডে চলে আসছে যেখান থেকে দেখা শুরু করছিল, জিনিসটা আসলে কাইন্ড অফ লাইক একটা গোল, একটা সার্কেলের মতো, একদিক দিয়ে শুধু বেরোয় যাওয়ার ওইখান থেকে রাস্তা আছে, আরেক দিকে বেরোনোর কোনো রাস্তা নাই, মানে একটা রাস্তা এসে ঢুকছে একটা জায়গায়, একটু ফাঁকা জায়গা, এরকম একটা জায়গা। তো বেশ ভয় পেতে পেতে নবীনরা একবারে ওই পাশে চলে আসলো অপোজিট সাইডে, এবং এসে কিছুই পাচ্ছে না। তো চিন্তা করতেছে তো এখন কি হবে, আসলে এখন আর সৌরভরে খুঁজতে কোথায় যাবো আমরা, আর তো কোনো উপায় নেই, ও কোথায় গেছে এখনো যদি নিজে না আসে তাহলে তো একটা সমস্যা। তো এগুলো যখন ভাবতেছে তো বলতেছে চল আমরা ফিরে যাই ওদিকে, এবং তারা ঘুরে হাঁটা ধরলো, এবং তারা কিন্তু লাইট টাইট জ্বালায় নেই, ওই যে চাঁদের আলোতেই যা দেখা যাচ্ছে এরকম। দুই ফ্রেন্ড হাত ধরে ধরে হাঁটতেছে, একটু সামনে যখন আসছে হঠাৎ করে দেখে যে একপাশের গাছপালার মধ্যে থেকে হুড়মুড় করে কে জানে আসতেছে। তো প্রচন্ড ভয় পেল ওই দুজনই, ভয়ের চোটে ওরা আর আসলে দিক বিদিক শূন্য হয়ে দৌড় দিল তাঁবুর দিকে, তারা বুঝতে পারতেছে না কি। তো বেশ খানিকটা দৌড়াইছে এবং তারা সাউন্ড পেল যে খুব স্পিডে তাদের দিকে দৌড়ে আসছে, থপ 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 মাটিতে শব্দ হচ্ছে পায়ের, এবং মানে আর কিছু চিন্তা না করতে বললে মানে প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিল নবীন। এই সময় হঠাৎ করে দেখলো যে মানে এসে বলতে হয় চুপ চুপ চুপ, আমি সৌরভ, আমি সৌরভ। তো তাড়াতাড়ি এসে দেখলো যে সৌরভ ঘেমে নেয়ে এসে এসে একদম জিজ্ঞেস করতেছে যে ও মানে নবীনরা খুব ভয় পেলো, বলে বলে তুই কোত্থেকে আসলি, কি ব্যাপার, কই গেছিলি তুই, বলছে বলতেছি বলতেছি একে আমাকে ই করতে দে, মানে আমার একটু ধাতস্থ হইতে দে। তো ওরা নিয়ে আসলো ওরা সামনে, এসে তাদের তাঁবুর কাছে বসলো, বসার পরে বলতেছে যে কি মানে কি হয়েছে তোর, অনেকক্ষণ কোনো কথা নাই ঈশের মুখে, সৌরভের মুখে অনেকক্ষণ কোনো কথা নাই। তারপর বললো যে আসলে কি আমি রাতের বেলা যখন ঘুমাইছি, মানে তোরা তো ঘুমাই গেছিস, আমার ঘুম আসে নাই, তো আমি শুয়ে আসি, একবার যা চিন্তা করলাম যে আমি তো, তোরা তো এখন স্মোকিং করিস না, ওরা দুজন কিন্তু সিগারেট খেত না, নবীনও না ইও না ওই সাজিত না, দুজনে কেউই সিগারেট খেত না। তো বলতেছে যে আমি তো সিগারেট খাই, তো আমি চিন্তা করলাম যে আমি একটু সিগারেট খাই বাইরে যেয়ে। তো আমি করছি কি তোদের ঘুমন্ত দেখে তোদের জাগাই নেই, আমি আসতে করে তাঁবুর বাইরে আসছি। এসে দেখি হারিকেন জ্বলতেছে, টিম টিম করে হাঙ্গুরে হারিকেন চলতেছে। তা আমি বসলাম বাইরে, বসে আমার মতো সিগারেট ধরালাম, সিগারেট ধরে খাচ্ছি। তো বেশ লাগতেছিল আমার কাছে, আমার তো খুব ভালো লাগে জানিস তোরা এরকম পরিবেশে। সেই চিন্তা করলাম যে একটু হাঁটি। তো হাঁটতে হাঁটতে আমি বেশি কোনারে, তো হারিকেন কিন্তু চলতেছে তোদের তাঁবুর সামনেই, তো হারিকেন এই কোনারে চলতেছে। তো আমি চিন্তা করলাম যে আরেকটু হাঁটি। এরকম চিন্তা করতে করতে আমি পুরাটা এই জায়গাটা সার্কেল করলাম। যখন সার্কেল করছি হঠাৎ করে মনে হলো যে আমার উপাশ থেকে একজন শীষ দিল। তো শীষ দেওয়াতে আমি মনে করলাম যে মানুষ যেভাবে শীষ দেয় অনেকটা সেরকম। তা আমি খুব অবাক হয়ে গেছি যে কে শীষ দেয় এখানে। এবং তারপর দেখলাম আরেকটা ওই সাইডে শীষ দিল। তো যখন ওই সাইডে শীষ দিছে তখন আমি দেখতেছি আলো পড়ছে, চাঁদের আলো, এবং সেইখানে সেই আলোতে আমি দেখতেছি একটা মেয়ের মুখ। সো মেয়েটা মনে হচ্ছে যে একটু হাসতেছে, মানে মানে চাঁদের আলোতেই তার মুখের যে হিসেব গঠন বোঝা যাচ্ছে যে সে হাসতেছে। মেয়েটা ডার্ক কালার একটা মেয়ে, তো চুলগুলো খোলা। তো এখন এতটুকুই বোঝা যাচ্ছে এখান থেকে। আর পরনে হচ্ছে শাড়ি, তো ওইটা মানে এতটা স্পষ্ট না কি কালার শাড়ি টাড়ি, এত স্পষ্ট বোঝা যাচ্ছে না। বাট দূর থেকে বলছে সে হাসতেছে ওখান থেকে, সেটা শীত দিছে এবং তার মুখের মধ্যে চাঁদের আলো এসে পড়ে কেমন চকচক করতেছে। তা আমি একটু থতমত খেয়ে গেছি ফার্স্টে যে কে এটা, এখানে কি ব্যাপার। তো পরে আমি ভাবলাম যে লজিক্যাল ভাবে এমনও হতে পারে যে এখানকার থাকে, এখানে বনের মধ্যেই তাদের বসবাস আছে, বাসা বাড়ি আছে, থাকে না অনেকে একটু একটু মানে জঙ্গল ওরিয়েন্টেড মানুষ, তো হইতে পারে এরকম কেউ। তা আমি চিন্তা করলাম যে আমাকে কেন ডাকতেছে, হয়তো আমাকে দেখছে এখানে স্ট্রেঞ্জার, এখানে আসছে কেন। তা আমিও স্বাভাবিকভাবেই আমার অন্য কিছু চিন্তা বাদ দিয়ে, ভয়টা চিন্তা বাদ দিয়ে আমি আস্তে আস্তে করে গেলাম যে হ্যারিকেনটা নিলাম। তো হ্যারিকেনটা নিয়ে আমি হাঁটা ধরলাম। তো মেয়েটা যেদিকে দাঁড়াইছিল কাছাকাছি যেতেই দেখলাম মেয়েটা ঘুরে হাঁটা ধরলো। তো ঘুরে যে হাঁটা ধরলো মানে এক সেকেন্ডের মধ্যেই গাছের মধ্যে হারায় গেল, মানে দেখা যাচ্ছে না। তো আমি যখন নাকি আলো নিয়ে গেলাম হারিকেন, আবার কিছুটা চোখে পড়লো মেয়েটার, মানে সে হেঁটে যাচ্ছে, পেছন থেকে দেখা যাচ্ছে তাকে। একটা শাড়ি পরছে, শাড়িটা মনে হচ্ছে যে মানে একটা ডোরা কাটা টাইপের শাড়ি, মানে কোনো সবুজ কালারের মধ্যে কোনো একটা কালার মনে হলো আর কি, অন্ধকারে এত বোঝা যায় না। তো এরকম একটা ডোরা কাটা আর একটা ব্লাউজ পরা, এবং সেই ওখানকার অঞ্চলের মেয়েরা যেভাবে খোলা চুলের মধ্যে খোলা চুলও তারা বিভিন্ন কায়দায় রাখে সেরকম ভাবে রাখা, এতটুকুই বোঝা হচ্ছে। আর হাতের মধ্যে চুর টুর পরা আর কি। তো হেঁটে যাচ্ছে, তা আমি ওই পেছন পেছন হাঁটছি। এবং এই জায়গাটা তো হাঁটার পথটা তো ই না, মানে সুন্দর না, বুঝতে পারতেছি যে গাছপালা ছিল এর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। তো ডানে বামে গাছ আছে। তো আসলে না আমাকেও কোনো একটা ওই সময় আমাকে কোনো একটা ঘোরে পেয়ে বসছিল, কারণ আমিও কিন্তু লজিকের মধ্যে চিন্তা করি নাই যে গ্রামের কোনো মেয়ে যদি এরকম ডাক দেয় আমাকে, তো ডেকে নিয়ে যায় তো কেন নিবে। মানে প্রশ্ন হচ্ছে এত রাতে বেরোবে কে এই গভীর রাতে, তখন কয়টা বাজে আই ডোন্ট নো, বাট গভীর রাত যেরকম সব আমাকে। আর কথা বললে হয়তো সে ওই জায়গায় দাঁড়াই কথা বলতো আমার সাথে যে তোমরা কারা বা কেন আসছো, সে আমাকে কেন এইভাবে নিয়ে যাচ্ছে ভিতরে। কিন্তু ঘোরের মধ্যে আমার এগুলো মাথায় কাজ করে না। আমি ভাবছি যে হয়তো হয়তো এমন হবে আমাকে কেউ ডেকে নিচ্ছে কথা বলার জন্য, এখানে কোনো ব্যাপার আছে। তো আমি আসলে এটা বুঝতে পারিনি। তো আমাকে হেঁটে নিয়ে গেল, হাঁটতে হাঁটতে সে যেই জায়গায় বেরোলো আরেকটা খোলা জায়গা বন্ধু, সেই জায়গাটা মানে আরেকটা যে আমাদের যে ক্যাম্প করছি এরকমই একটা খোলা জায়গা। ওখানেও গাছের ছাওয়া চারিপাশে, মাঝখানে খোলা জায়গা, এবং সেইখানে কিছু ধ্বংসাবশেষ, মানে কিছু দালান কোঠার ধ্বংসাবশেষ মনে হচ্ছে যে কিছু এখানে ছিল। এর মধ্যে মনে হলো যে একটা পুরনো ভাঙা, ওইটা সম্ভবত কোনো মন্দির টাইপের হবে দেখে যেটা মনে হচ্ছিল, কোনো একটা মন্দির টাইপের ছিল এক সময়। তো সেটা ভাঙা, সেখানে কোনো ই নাই, এবং ওই জায়গাটা ফাঁকা জায়গাটা এতটাই পরিচ্ছন্ন, মানে ডিফারেন্ট, ঝোপঝাড় কিছু নাই, ভাঙা চোরা রুইনগুলো শুধু আছে। এবং আমি ডিটেক্ট করতে পারিনি একটাও যে স্পেসিফিক এটা কিসের মন্দির বা কিছু, মানে একটা ডিটেকশন থাকে না মানুষের, মানুষ বুঝতে পারে যে এটা অমুক মন্দির, সেটা তখন সেরকম কিছু না, মানে আমার আসলে আমি ডিটেক্টই করতে পারতেছিলাম না। এবং চাঁদের আলোতে জায়গাটা একদম ধুয়ে যাচ্ছে, অন্যরকম লাগতেছে। আমি দেখলাম মেয়েটা হেঁটে হেঁটে চলে গেল একটা এরকম মন্দিরের মতো একটা ঘর, সেটার পিছনে চলে গেল। তা আমিও হেঁটে হেঁটে ওখানে গেছি, যেহেতু আমাকে সে মানে ইশারা দিছিল প্রথম আসার জন্য, তো আমি হেঁটে হেঁটে গেলাম। তা আমি যখন নাকি ওই দেয়ালের পিছনে গেছি, দেখি সে বসে পড়লো এক জায়গায়, বসে আছে, মানে সে বসে আছে আর কি আগের থেকে, মানে আমি যখন ঢুকছি ওখানে সে বসা, মুখের উপরে হাত দেয়া, মানে সে মুখ দেখবে না, যেমন চোখ ঢেকে রাখে মানুষ যেরকম পিকাবু খেলে সেভাবে চোখ ঢেকে রাখছে। তো আমি কাছে যেতেই মানে চাঁদের আলো তো আসেই, এবং সে যে জায়গাটা বসছে ওই জায়গাটা কিন্তু আধো আলো আধো ছায়া, মানে বন্ধু অবাক হয়ে যাবা এরকম যে মানে ওই যে ভাঙা দেয়াল, সেই দেয়ালের একটা ছায়া পড়ছে চাঁদের আলোতে, চাঁদের আলোটা দেয়ালের ছায়াটা পেয়েছে এখানে। সুতরাং প্রায় ফিট খানেক জায়গা ছায়া কভার করে রাখছে, তারপর কিন্তু জোছনার আলোতে ছেয়ে আছে ওই পাশে। এবং ওই যে ওই জায়গাকার মাটি, সেই জায়গার মাটি কিন্তু আবার এখানকার মতো এরকম ঘাসে ছাওয়া বা ভেজা মাটি এরকম না, শুকনো মাটি, লালচে টাইপের ফেমন জানি মাটিটা। তো সেখানে আলো পড়তেছে, মানে মনে হচ্ছে যে একটা জাস্ট মানে ওই মাটিটাকে তৈরি করছে, প্রিপেয়ার করছে ফ্লোরের মতো, মানে দেখা যাচ্ছে জোছনা, একদম দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে জোছনা। তো ওই মেয়েটা ওইখানে ওই আলো আধোয়া মানে ছায়া এবং আলোর মধ্যে চোখ দুটা ঢেকে বসে আছে। আমি যখন নাকি যে দাঁড়ালাম দুই তিন ফিট দূরে, আমার কেমন জানি একটা মানে ভয় লাগা শুরু করলো। এতক্ষণ যে একটা ঘোরের মধ্যে হেঁটে আসছে সেরকম না, হঠাৎ করে মেয়েটা মুখ তুললো ভু করে আমার সামনে, শব্দ ঠিক করে নাই বাট মুখ খোলার খোলাটা ছিল এরকম। আমি প্রচন্ড রকম ভয় পেয়েছি বন্ধু। আমি দেখলাম যে ওই মেয়ের মুখ, এই যে ভিতরে গাল যেটা, এটা এই মাথা থেকে এই মাথা খোলা, পুরা মুখ ভর্তি দাঁত তার, এবং সে আমার দিকে এরকম হাত দুইটা এরকম করে ভয় দেখালে যেরকম আসে সেরকম আসছে, অ্যাজ ইফ আমার সাথে সে পিকাবু খেললো কিন্তু আমাকে ভয় দেখালো। আমি না ওই হ্যারিকেন ফেলাই দিয়ে ওখান থেকে ঝেড়ে দৌড় দিলাম, মানে আসলে আমার আর কোনো হুশ ছিল না, আমি দৌড়াচ্ছি আর আমার মনে হচ্ছিল আমার পিছে পিছে মেয়েটা দৌড়ে আসতেছে এবং তার এক একটা পা অনেক দূর পর্যন্ত ফেলতেছে সে, মানে একটা পা ফেলতেছে এখানে বাট আমি যতটুকু অংশ ক্রস করছি ততটুকু সে আর একটা পা ফেলতেছে এরকম। তো এরকম করে দৌড়াইতে দৌড়াইতে কিন্তু সে ঝোপঝাড়ের মধ্যে ঢুকছে আমার পিছনে, এবং আমি পিছনে শব্দ পাচ্ছি যে পাতা, আমি যেরকম দৌড়ে আসতেছি এবং এক একটা পা ফেলে সে থপ, আবার একটা গ্যাপ দিয়ে থপ, মানে তার এক একটা দৌড় হচ্ছে অনেক দূরে এবং আমার মনে হচ্ছে আমার পুরা পিছনে চলে আসছে এরকম একটা অবস্থা, একদম আমার ঘাড়ের পিছনে আমি নিঃশ্বাস পাচ্ছি এরকম একটা অবস্থা। আমি এত জোরে দৌড়াইলাম এবং গাছের সাথে বাড়িও খাইছি, বাড়ি খেয়ে ছিটকে পড়ে গেছি, এই যে আমার ব্যথা পেয়েছি দেখো। তো আমি এরকম দৌড়ে আসতেছি, তো একটা জায়গায় এসে মনে হলো যে আমার পিছনে হাসতেছে কানের কাছে, জানি আমাকে নিয়ে খেলতেছে এরকম একটা ব্যাপার, যে সে চাইলে আমাকে ধরে ফেলতে পারে এরকম একটা অবস্থা। তো আমি যখন নাকি এইখানে কাছাকাছি আসি তখন আমার পিঠে আমি একটা প্রচন্ড মানে ব্যথা ফিল করছি, পিঠের এই যে ঘাড়ের নিচে, কাঁধের নিচ দিয়ে, ঘাড়ের কাছ দিয়ে এরকম একটা ব্যথা ফিল করছি, মনে হলো যে একদম জ্বলে উঠলো তীক্ষ্ণভাবে। আর এই সময় আমি দৌড়ায় এসে তোমাদেরকে দেখছি এখানে, বের হয়ে দেখলাম যে তোমরা দুজন মানে দুজন মানুষ, আমি পুরোই বুঝতে পারছি যে তোমরা এই জায়গায় দৌড়াইতেছো, এবং আমি যে তোমাদেরকে পেয়ে গেলাম এটা অবশ্যই অবশ্যই এটা ঈশ্বরের কৃপা ছাড়া কিছু না, মানে আমি মানে সৃষ্টিকর্তাকে মানে মানে কৃতজ্ঞতা জানাই যে আমাকে এরকম আবার বের করে আনলো, তোমাদের সামনে নিয়ে আসছে, এটা আমি বুঝতেই পাইনি, আমার দেখো এখন আমি ভয় পাচ্ছি। যাই হোক, সৌরভের এই কথা শুনে তারা মানে দুই বন্ধু দুজনই মানে পুরাইয়ে গেল। সাজিদের সাথে সাথে তার মতো দোয়া পড়া শুরু করতেছে, সে মানে খুবই ভয় পেয়েছে সাজিদ গল্প মানে তার কাহিনীটা শুনে। তো নবীন তাকে জিজ্ঞেস করলো তুই সত্যি বলতেছিস? যাই হোক, তারপরে মানে তারপর নবীন তখন মানে আসলে তখন নবীন প্রথম একটু অবাক হইতেছিল ঘটনাটা শুনে যে কি হলো। তো তারা তখন সৌরভ বলতেছে তাদেরকে যে দেখো আমার পিছনে দেখো, এই শার্টের পিছনে আমার জ্বলতেছে, এখনো কি হয়েছে আই ডোন্ট নো, তারপরে এই যে গাছের সাথে বাড়ি খাইছি। তো তারা দুই বন্ধুই দেখে দেখে তারা বেশ ভয় পায়, আসলে তার পিঠে মনে হচ্ছে যে কেউ নখ দিয়ে এরকম চিরে দিছে পিঠের ভেতরে এবং বেশ ডিপ ভাবে। তো দুই বন্ধু বল দেখলো যে বেশ রক্ত ওই হয়ে গেছে ওখানে, মানে একদম মানে ছেলে গেলে যে হালকা রক্ত যে হয়ে আসে এরকম। তো নবীন তখন বললো যে আমরা ভিতরে যে এটা ব্যবস্থা করতেছি আর ওই ব্যথা ট্যাথা পাইছি এগুলো বলে যে আমাদের বাইরে বসা ঠিক না, চলো আমরা যাই। তো ওরা তিনজনই তাঁবুর ভিতরে চলে আসলো, তাঁবুর ভিতরে এসে তাঁবুর সিপার লাফ মানে লাগাই দিল, লাগাই দিয়ে তো তখন সাজিদ বলতেছে যে আমি প্রচন্ড ভয় পেয়েছি, আমরা এক কাজ করি আমাদের তিনটা স্লিপিং ব্যাগ কাছাকাছি নিয়ে আসি, পাশাপাশি রাখি আর আমি দোয়া পড়তে থাকি, তোমরাও তোমাদের মতো প্রার্থনা করো, পরশু আসলে প্রার্থনা ছাড়া কিছু হবে না। তো যাই হোক, তারা ফার্স্টে ভিতরে এসে তাঁবুর ভিতরে তারা আলো জ্বেলে এই ইকে সৌরভকে তারা ওই যে পিছনে তাদের অয়েন্টমেন্ট লাগায় দেয়, অয়েন্টমেন্ট লাগায় দিয়ে তারপর বলে যে শুয়ে পড়। এবং সৌরভ খুব ভয় পেয়েছে, সে বারবার বলতেছে যে আমি কিন্তু খুব ভয় পেয়েছি, আমার অনেক ভয় লাগতেছে। তো সাজিদ বলতেছে আমারও ভয় লাগতেছে তোমার কাহিনী শুনে। নবীন আসলে যতটুকু ভয় পেয়েছে বাট তারপরও সে চেষ্টা করতেছিল যে তার মানে বন্ধুদের সামনে যাতে ভেঙে পড়ছে এরকম দেখাইতে না। তো যাই হোক, তিনজনে ভিতরে বসে তো তারা যেটা করে তাদের তাঁবুর ভিতরে তাদের যে ওখানে যে চার্জ লাইট যেটা ছিল সেটাকে তারা জ্বালায় রাখে, জ্বালায় রেখে জাস্ট তাঁবুর গেটের দিকে মুখ করে রাখে, কেন তাদের কাছে মনে হলো যে একদম অন্ধকারে থাকতে পারবে না তারা, এরকম লাগতেছিল। অনেকক্ষণ শুয়ে আছে তিনজনে, কারো ঘুম নাই। তো দেখলো যে বুঝতেছে যে সৌরভ খুব ভয় পাচ্ছে। তো হঠাৎ করে কতক্ষণ শুয়ে আছে তারা বলতে পারবে না, তাদের ঘুমও আসতেছে না, সময় পার হচ্ছে না, এরকম একটা সময়টা একটা বদ্ধ সময় হয়ে গেছে এরকম একটা অবস্থা। হঠাৎ করে কোত্থেকে জানি তাদের কাছে মনে হলো যে আশেপাশে মনে হচ্ছে যে কারো একজন উপস্থিতি আছে, এরকম লাগতেছে, মনে হচ্ছে তাঁবুর বাইরে কারো উপস্থিতি আছে এরকম লাগতেছে। তো খুবই মানে ভয় পায় নবীন নিজেও প্রচন্ড রকম ভয় পেয়ে যায়। এবং হঠাৎ করে তাদের যে বাতিটা থাকে ভেতরে, ঘরের ভেতরে যে ফ্ল্যাশ লাইটটা চালাইছিল ওইটা নিভে যায়, এবং মানে কোনো কথা নাই ঠাস করে নিভে যায়। তো নিভে যাওয়ার পরে ওরা তিনজনই ভয় পায় যে ঘটনাটা কি ঘটলো। এবং তখন ওই সৌরভ বলে যে আমার মনে হয় কি একজন তাঁবুর আশেপাশে আছে, তো আমরা আর একটু মানে চেষ্টা করি মানে বন্ধু আমরা যার কাছাকাছি এসে থাকতে। তো যাই হোক তারা চেপে যায় পাশাপাশি আরও চেপে আসে, এবং চেপে এসে সাজিদ দোয়া পড়তেছে তার মতো, আর ওরাও ভিড়ভিড় করে নিজেদের মতো নিজেদের ধর্মীয় যতটুকু যা পাঠ আছে সেগুলো পড়তেছে। তো যখনই এই দোয়া পাঠ শুরু করলো তারা, তার একটু পরেই তাদের তাঁবুর উপরে শুরু হলো মনে হলো শুকনো মাটির বৃষ্টি। শুকনো মাটির বৃষ্টি মানে ওখানে যেই মাটির মধ্যে ছোট ছোট ইসের মতো ছিল, এরকম শুকিয়ে শুকিয়ে যাওয়া মাটি, মানে যেটা নাকি ঢেলা বলে বা এই ঢেলা, হ্যাঁ মাটির ঢেলা আর কি, ছোট ছোট সেগুলো মনে বৃষ্টির মতো এসে পড়া শুরু করলো। বেশ বড় না, মোটামুটি ছোট, ধরেন মার্বেল সাইজ বা তার থেকে একটু বড়, বৃষ্টির মতো এসে পড়া শুরু করলো। এখন তাঁবু তো আর শক্ত কিছু না, এটা ছোট ফ্রেম দিয়ে বানানো কাপড়ের, মনে হচ্ছে যে ফট ফট করতেছে, এবং তাঁবু মনে হচ্ছে যে বাড়ি ওই যে ওই ঝাপটাতেই উল্টায় যাবে। তো এই সময় সাজিদ আসলে আর না পেরে সে জোরে জোরে চিৎকার করে সে দোয়া পড়া শুরু করলো। তো যখন নাকি সে জোরে জোরে চিৎকার করে দোয়া পড়তেছে, এই সময় দেখা গেল যে এই যে তাদের এই যে ঢেলার বৃষ্টি এটা একটু বন্ধ হলো, ওটা হলো, কিন্তু তাদের কাছে মনে হলো খুবই ভয়ের একটা এনভায়রনমেন্ট চারিপাশে, মনে হলো যে চেপে গেছে চারিপাশে কিছু, এবং বাতি নাই কিছু নাই ভিতরে আছে, এবং তাদের আশেপাশে যে ফরেস্ট এইটাও একদম নিস্তব্ধ হয়ে গেছে, কোনো শব্দ নাই। তো সাজিদ কতক্ষণ পর্যন্ত সে দোয়া পড়ছে বলতে পারবে না, সে মানে তার মুখ আসলে শুকায় গেছে এবং তার কোনো সেন্সও নাই, মুখ জড়া যাচ্ছিল সে দোয়া পড়তে পড়তে, এমন একটা অবস্থা। এবং তার বন্ধুদেরও একই অবস্থা হয়েছে, তারাও তাদের মতো পাঠ করতে করতে মুখ শুকায় গেছে এরকম অবস্থা। তো এই সময় তারা যখন নাকি একদম স্লো হয়ে মানে চুপচাপ হয়ে আছে, কোনো কথা নাই, হঠাৎ করে তাদের তাঁবুর এক সাইড থেকে কথা শুনলো একটা একটা কণ্ঠ, এবং কণ্ঠটা এতটাই ভয়ঙ্কর ছিল যেটা মানুষের কণ্ঠের মতোই, নারী কণ্ঠের মতোই, কিন্তু খুবই একটা তীক্ষ্ণ কিচকিচা শব্দ, মনে হচ্ছে গলার ভেতরে মানুষের ঠান্ডা লাগলে যেরকম হয় অনেকটা ওই রকম, কোনো নারীর ঠান্ডা লাগলে এবং সে গলা খুব কিচকিচা হয়ে গেলে যেরকম হয় সেরকম দূর থেকে তাদেরকে স্পষ্ট বাংলায় বলল যে তোরা এখান থেকে চলে যা, আর এক মুহূর্ত না, এখান থেকে এক্ষুনি চলে যাবি তোরা, এইভাবে বলল। এবং এই যে বলাটা এত ভয়ঙ্কর ছিল যে তাদের একদম পুরো মানে কলিজা পর্যন্ত কাঁপন ধরে গেল তিনজনেরই, প্রচন্ড ভাবিস। এবং তারা নিজেদের অজান্তেই বন্ধুরা মানে চুপচাপ হাত ধরে তাদের মতো পাঠ করতেছে এবং দোয়া পড়তেছে, মানে এইরকম অবস্থায়, এবং আর কোনো শব্দ নাই। তারপর তারা অনেকক্ষণ ওখানে শব্দ পেল, মনে হলো তাদের সেই টেন্টের আশপাশে কেউ হাঁটতেছে, এবং হাঁটাটা অনেকটা ফ্লোরে যদি হাঁটু না ফ্লোরে যদি গোড়ালি দিয়ে যদি কেউ হাঁটে যেরকম শব্দ হয়, মনে হচ্ছে মাটির মধ্যে ওরকম শক্ত গোড়ালি দিয়ে কেউ হাঁটতেছে এরকম একটা অবস্থা, এবং তাদের তাঁবুটাকে সার্কেল করতেছে। যাই হোক তাদের এই পড়া স্লো হয়ে গেছিল, তারা আবার পড়া শুরু করলো, সাজিদ দোয়া পড়া শুরু করলো, ওরা নিজেদের মতো পাঠ করা শুরু করলো মনে মনে, এবং মনে মনে কি আস্তে আস্তে পাঠ করতেছে, এবং এরকম অবস্থা। তো অনেকক্ষণ এই শব্দ শুনলো, তো কোন সময় যে আসলে ওরা টায়ার্ড হয়ে মানে নিজেদের ই হারায় ফেলছে বলতে পারে না, তো মানে ঘুমাই পড়ছে, আসলে সেন্স ছিল না। তো একটা সময় তাদের ঘুম ভাঙছে, তখন অলরেডি আলো, অনেক আলো, এবং তাঁবুরা বাইরে থেকে আলো পাওয়া যাচ্ছে, মানে তাঁবুটার ভিতরে আলোকিত হয়ে গেছে। তো উঠলো নবীন, যখন উঠছে দেখলো সেই ফার্স্ট উঠছে নবীন, উঠে বন্ধুদের ধাক্কা দিল, দেখলো সৌরভ আর উঠে না। তো অনেকক্ষণ সৌরভকে ওঠানোর চেষ্টা করলো, তো সৌরভ তারপর উঠে না। তারপর দেখলো একসময় তার হুশ ফিরছে, মানে সে কোনা বেহুশ হয়ে গেছিল, তো তার শরীরের টেম্পারেচার বেশ অনেক বেশি। তো তারা সে সাজিদ আর নবীন মিলে সৌরভকে বাইরে আনলো, বাইরে এনে বলল যে তুই তো অসুস্থ মনে হচ্ছে, তুমি অসুস্থ হয়ে গেছো, এখানে তুমি বেশ অসুস্থ হয়ে গেছো, বাইরে এনে বলতেছে তুমি বেশ অসুস্থ হয়ে গেছো, কারণ তার শরীরের টেম্পারেচার বাড়ছে অনেক। তো ও ঠিক মতো তাকাইতেও পারতেছে না, হাঁটতেও পারতেছে না, খারাপ অবস্থা। তো ওরা দুই ফ্রেন্ড মিলে মোটামুটি সৌরভকে বসায় রেখে সব গোছাইলো, গোছায় সব ই করে সৌরভের ব্যাগটাও নিল, ভাগাভাগি করে দুজনে নিয়ে হাঁটা দিল, সৌরভকে ধরে রাখছে মানে কাঁধে হাত দিয়ে নিয়ে যাচ্ছে। এখন রাস্তা আর পায় না, মানে একটা বিশাল অবস্থা। মোবাইল ফোন ছিল সাথে, মোবাইল ফোনের নেটওয়ার্ক দেখা যাচ্ছে একদমই নিচের দিকে এবং সেটাতে কল করতে গেলে আর কল যাচ্ছে না, এমন একটা অবস্থা। নো সিগন্যালও দেখায় না, আবার ফোনও যাচ্ছে না। আর সে সময় নেটওয়ার্ক অবস্থা এত ভালো ছিল না, সে যে সময়কার কথা বলছে সে সময় এত ভালো নেটওয়ার্কও ছিল না, খুবই পোর সিচুয়েশন, তখন কোথাও পাওয়া যেত কোথাও পাওয়া যেত না এরকম একটা অবস্থা। তো মোবাইল ফোনের উপরে ডিপেন্ড করে আর কিছু না। তো তারা মোটামুটি প্রার্থনা করতে করতে এগোচ্ছে, মনে মনে চিন্তা করতেছে, এবং আজকে এই দিনের বেলাও এই বোনটা ভয় লাগতেছে তাদের, প্রচন্ড ভয় লাগতেছে। তো যখন মানে এরকম একটা অবস্থা দিশেহারা, তারা বেরোচ্ছে, তারা ওই পথ একটা পাইছে আর কি, পায়ে চলো একটা পথটা দিয়ে বেরোচ্ছে। তো হাঁটতে হাঁটতে এক জমায় বেরোলো, এক সাইডে বেরোছে, বের হয়ে দেখে যে সামনে একটা নদী, নদীর সামনে বেরিয়েছে। অ্যাটলিস্ট মানে তারা মনে মনে সান্ত্বনা পাইলো যে নদীর সাইডে যেহেতু বেরোতে পারছি, নিশ্চয়ই এখানে মানুষ চলাফেরা পাবো আর এরকম। তো এই চিন্তা করতে করতে একদম নদীর পাড়ে চলে আসলো। আসার পরে দেখতেছে যে অনেকক্ষণ ওয়েট করার পর দেখতেছে একটা জেলে নৌকা যাচ্ছে। তো চিৎকার শুরু করলো এরা, জেলে নৌকা হাত দেখালো, তারপর এক সময় লোকটা নৌকা বেড়েলো। তো লোকটা হিন্দিও ভালো বুঝে না, আবার যার সাথে কথা হচ্ছে ভালো হিন্দিও বুঝে না, সে তাদের ওখানকার ভাষায় কথা বলে। তো বললো যে আমাকে, আমি কোথায় আছি আমরা জানি না, আমরা হারাই গেছিলাম এখানে, টুরিস্ট। ওই লোকটা মোটামুটি বললো তাদেরকে, ওই ভাঙা ভাঙা হিন্দিতে বললো যে তোমরা অমুক টুরিস্ট এলাকার, মানে একটা বর্ণনা বললো যে অমুক টুরিস্ট এলাকার থেকে প্রায় 3 মাইল দূরে আসো। তো বললো যে আমাদেরকে পৌঁছা দাও এখানে। তো তাদেরকে বললো যে আচ্ছা ঠিক আছে, লোক হেল্প করবো, উঠাইলো। তো নৌকায় উঠায় যখন যাবে তো জিজ্ঞেস করতেছে লোকটা কেয়া হুয়া, ওরা দেখায় বলতেছে সাতের সৌরভ, যে উসকো কেয়া হুয়া। তো বলতেছে ও ডর গিয়ে থে, রাত কো ডর গিয়ে থে, রাতে ভয় পাইছিল। তো বলতেছে আচ্ছা, তো নৌকা ছেড়ে দিচ্ছে। তো ওই সময় নাকি নবীন দেখে ঠিক সেই জঙ্গলের যেই গাছপালা, সেই গাছপালার ফাঁক দিয়ে দেখলো যে আবার একটা মুখ, একটা মানে নবীন দেখলো একটা মুখ সেই গাছপালার ফাঁক দিয়ে, একটা নারী মুখের, নারীর মুখ সেই গাছপালার ফাঁকে, একটা নারীর মুখ, এবং সেই নারীর মুখটা তাকায় আছে তাদের দিকে, এবং কেমন জানি একটা মানে শূন্য দৃষ্টি সেখানে, এবং সেই মুখটা নবীন ভুলতে পারবে না। ইটস লাইক মেয়েটা মনে হচ্ছে যে মুখটা সেই ওই এলাকার মেয়েদের মতোই, একটু ডার্ক স্কিন, চোখগুলো জানি কেমন, মানে চোখের মধ্যে ভাবলেশীন চোখ, এবং গাছপালার ফাঁক দিয়ে তাকায় আছে। তো ম্যাটার অফ সেকেন্ড, তো নবীন কেঁপে উঠছিল, কেঁপে উঠে সে তাকাইছে। তো তার দৃষ্টি ফলো করে ওইখানে সেই যেই জেলে নৌকার লোকটা, সেও তাকাইলো, সে আর কিছু দেখে নাই। তো তারপরে সে নৌকা বাওয়া শুরু করলো। তো বললো যে কিভাবে ভয় পেয়েছে তোমার বন্ধু? তো বললো যে আমরা এরকম আসছিলাম এখানে, এসে এরকম ক্যাম্প করছিলাম, এরকম এসে এরকম ঘটনা ঘটছে। তো বলছে তোমরা তো বেঁচে গেছো, এই ধরনের সিচুয়েশনে যারা পড়ে এখানে তারা আসলে, তাদের ক্ষতি হয়, তারা অনেকে আছে এমন আছে মারাও যায় এখানে। তো এই এই জঙ্গল কিন্তু খুবই ভয়ের জঙ্গল, এখানে মানুষ আসে না, অনেকে অনেক কিছু দেখে এবং দেখে ভয় পায়, মানে এই জায়গাটার মধ্যে অনেক ভয়ের জিনিস আছে। তো মানুষ ভয় পায়, কেউ আসে না এই কারণে। আর তোমাদের উচিত হয় না এরকম একা একা ক্যাম্প করতে আসা এখানে, তোমার বন্ধুকে ভালো মতো চিকিৎসা করায়ও। তো যাই হোক, নবীনরা তার বন্ধুকে নিয়ে ওই লোক তাদেরকে একটা জায়গায় পৌঁছায় দেয় যেখানে নাকি ক্যাম্প সেশন আছে সেখানে, এবং তারা খুঁজে বের করে তাদের ক্যাম্পের জায়গাটা যেখানে তারা ক্যাম্প ভাড়া নিয়েছিল। তো সেখানে যায় যে তারা ওখান থেকে দ্রুতই তাদের মতো ওখান থেকে ই করে, এদিকে দেখা গেছে জ্বর আসছে সৌরভের। তো সৌরভকে ইমিডিয়েট যে ওভার দ্য কাউন্টার প্রেসক্রিপশন আছে ড্রাগস, লাইক নাপা টাইপের ওষুধ, এগুলো খাওয়ায় তারা তাড়াতাড়ি তাদের ব্যাক করার চিন্তা করে, যেখান থেকে ব্যাক করে চলে যাব আর ঘোরাঘুরির কিছু নাই। তো তারা ব্যাক করার মতো প্রিপারেশন নেয় এবং যথারীতি তারা বাসে উঠে, এবং বাসে উঠে আসে, এবং সেই আসার পথে তারা যে মানে লম্বা যে তাদের জার্নি সেটার আর বর্ণনা দিলাম না। তো যাই হোক, বেশ কষ্ট হয় তাদের আসতে। তো যখন তারা পশ্চিমবঙ্গে ফেরত আসে, সেখানে এসে সৌরভ তার বাসায় চলে যায়। তো বাসায় যাওয়ার পরে সেই নবীন কিন্তু খবর নেয় সৌরভের কি হয়েছে। তো তার বাবা মাকে আবার বলে আসে সে যে আসলে এরকম এরকম একটা ব্যাপার ঘটছে, তার বাবা মা খুব ভয় পায় ঘটনাটা কি। তো দুই দিন পর নবীনকে সৌরভের বাবা মা জানায় যে নবীনের যে পিঠে যে একটা ওই যে আঁচড়ের মতো খাইছিল সেটা একটা ঘায় রূপান্তরিত হয়েছে সেখানে, এবং ঘায় রূপান্তরিত হয়েছে এবং তার জ্বর কিন্তু ভালো হচ্ছে না। তারা ডাক্তার দেখেছে, ডাক্তার ওই আঁচড় দেখে বলছে কোনো বন্য প্রাণীর আঁচড় হবে এবং ইনফেকশাস, এবং তারা ওখানকার ওই সেটা কালচার করতে দিচ্ছে যে কোনো ঘায়ের ব্যাপারটা কি ঘটছে। তো সেইটার রেজাল্টে কিন্তু খারাপ কিছু পায় নাই তারা, তারা এমনি কোনো একটা দেখছে যে একটা ইনফেকশন থেকে এটা হয়েছে, বাট ওটার মধ্যে খারাপ কোনো জিনিস পায় নাই যেটাতে তারা ডিটেক্ট করে কিছু বলবে। তো যাই হোক, তারা চিকিৎসা নেয়, তারা তাদের ই মতো একজন সাধুর সাথে কথা বলে, সাধুর একজন রেফারেন্স করে একজন সাধুকে। তো সেই সাধু নাকি তাকে দেখে, সাধু আবার চিকিৎসার মধ্যেই দিতেন, সেই তার যে আয়ুর্বেদিক চিকিৎসার মতো জিনিসগুলো দিতেন। তো তিনি দেখেন, সৌরভকে দেখে নাকি তিনি বলেন যে ওর তো প্রেতের ইসেই হয়েছে, তো ওকে চিকিৎসা দিতে হবে, তার সাথে তাকে তার কিছু অন্যরকম চিকিৎসাও তার করা লাগবে, আধ্যাত্মিক চিকিৎসা আর কি। সাধু তাকে সেই তার হারবাল যে চিকিৎসা যেগুলো সেগুলো দেন এবং তার সাথে তাকে আধ্যাত্মিক চিকিৎসার ব্যবস্থা করেন। তার মানে তাকে অনেক রকম মানে তার মতো তিনি মন্ত্রপাঠ করে তাকে ই করেন এবং তাকে একটা মালা দিয়ে দেয় সৌরভকে, বলে যে এই মালাটা সাথে সাথে রাখতে রাতের বেলা, কারণ ওকে নাকি রাতের বেলা সে হন্ট করবে, যে জিনিসটা তার উপর প্রভাব ফেলছে আর কি। তো সৌরভ রাতে যখন ঘুমায় তো তার বাপ মা বলছে যে তার সে নাকি তখন রাতের মধ্যে ঘুমের মধ্যে বিলাপ করতো, কথাবার্তা বলতো এবং খুঁতখুত করে কাঁদতো, মানে 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 ফুপিয়ে কেঁদে উঠতো, আবার কি কি বলতো, অনেক কিছু অবস্থা। তো আবার হাসতো, মাঝে মাঝে হাসতো ঘুমের মাঝে। তো এই যে সাধুকে যখন তারা দেখানো, সাধু যখন নাকি এগুলো দিয়ে দিল তাদেরকে, একটা মালা দিছিল, শুকনো একটা কিছুর মালা সেখানে, তো সেই মালাটা পরায় রাখার পর ওই দিন নাকি রাতের বেলা সৌরভ চিৎকার শুরু করলো বাসার মধ্যে, যে মানে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওই যে আসতেছে, এরকম এরকম ব্যাপার স্যাপার। তো সৌরভের বাবা মা ছুটে যায়, তারা পাশের রুমেই থাকতো, তো ছুটে যায়, ছুটে যেয়ে সৌরভকে দেখে সৌরভ চিৎকার করতে করতে উঠে বসছে বিছানায়। তো তার বাবাও থাকে এবং ওই সাধু তাকে কিছু মন্ত্র শিখাই দিছিল, তার বাবাকে পড়ার জন্য কিছু পাঠ শিখাই দিছিল, এগুলো পড়ে তার বাবা। যাই হোক, সৌরভকে ব্যাপক চিকিৎসা করে সে অনেকদিন এরকম ভয় পেত এবং তার ওই সাধুর সেই আয়ুর্বেদিক সেই ই ওষুধে তার পিঠের ঘাটা ভালো হয় আস্তে আস্তে এবং তাকে বিভিন্ন রকম চিকিৎসা করে। এখন সব চিকিৎসার মেথডের মধ্যে আমি গেলাম না, অনেক অনেকভাবে নেবেন। তো যাই হোক, সেই চিকিৎসা অনেকভাবে করায় নাকি পরবর্তীতে সৌরভ নর্মাল একটা স্টেটে আসে। প্রায় 2-3 বছর তার চিকিৎসার সময় লাগছিল টোটাল, মানে 2-3 বছরের মধ্যে তাকে চিকিৎসা করতে হয়েছে। এবং সৌরভকে লাস্ট চিকিৎসায় যে যিনি চিকিৎসা করছেন তিনি তাকে বলে দিয়েছিলেন যে আপনি সৌরভ ইসে যেতে পারবে না, মানে এরকম নির্জন জায়গাগুলো যেসব জায়গার মধ্যে মানুষজন না, এরকম জায়গায় সে একা তাতে আর না যায়, মানে তার অ্যাডভেঞ্চারের পুরো ব্যাপারটাই নিষেধ করে দিছে। কারণ বলছে যে তার দিকে ওই যে খারাপ জিনিসটা, যে এনটিটিটা তাকে ক্ষতি করছিল, সে তার উপরে একটা নজর রাখছে এবং তাকে যেহেতু ই করছিল তাকে যে কোনো সময় আবার সেটা সুযোগ পেলে ধরবে। তো চিকিৎসার কারণে ওটা থেকে সে বেঁচে আছে, মানে বেঁচে আসতে পারছে আর কি। তো সে যদি পরবর্তীতে কখন ওইটার কাছে আবার পড়ে, তার অনেক রকম সমস্যা আছে। এরকম অনেক পজেসড মানুষ আছে যাদের আসলে ই ভালো হয় না, এরকম আছে। কারণ সেই যে যিনি চিকিৎসা করছিলেন সে বলছিল যে তিনি একজন পজেসডকে চিকিৎসা করছিল, তো বলছিল যে ওকে ছাড়ানোটা সম্ভব হয়নি, ওকে মানে ছেড়ে যেত আবার প্যাক করে চলে আসতো সুযোগ পেলেই, এবং যখন চলে আসতো তখন তাকে বন্দি করে রাখা লাগতো ঘরে। দেখা যেত যে হাতের নখ বড় হয়ে গেছে, একেবারে পশুর মতো নখ বড় হয়ে যেত, মানে মানে আস্তে আস্তে আর কি, না কাটতে কাটতে এরকম বড় হয়ে যেত, চুল কাটতো না। এবং সে মানুষকে দেখে, এবং তার ওই যাকে ওই তিনি যার রেফারেন্স দিছিল বলছিল যে ওই ছেলেটাকে পাগলাগারদেও রাখার চিন্তা ভাবনা করছে বাপ মা, কিন্তু ওনার জন্য উনি যে চিকিৎসা করে আবার ভালো করতো ওকে, এই কারণে রাখা হয়নি। এবং সেই ডাক্তারও বলছিল যে আমি এটার কোনো কুলকিনারা পাই না, এই ছেলের ব্যবহারের বা ইসের, এটা আসলে আমার মেডিকেল কোনো টার্মসের সাথে আসলে মিলে না, মিলাইতে যেও মিলে না, মানে দেখা যাচ্ছে একটা অংশ মিলতেছে কিন্তু আরেকটা অংশ মিলে না থাকে, এবং টেস্ট করেও তার ওই ডিসঅর্ডারগুলো পাওয়া যায় না। যাই হোক, তো বলছিল তখন সেই চিকিৎসক বলছিল যে এদের মধ্যে মানে এই রকম ব্যাপার স্যাপার আছে, যারা আছে খুব খারাপ, তারা মানুষ কোনো সময় ছেড়ে যায় না। তো সৌরভের ক্ষেত্রে যেটা হয়েছে, সৌরভ মোটামুটি মানে উনি ওনার একটা ব্যবস্থা করছে, সৌরভের মোটামুটি সৌরভ ওইসব ভেজালের মধ্যে তখন পড়ে না বলছে, কিন্তু ওকে অ্যাভয়েড করে চলতে হবে নির্জন জায়গাগুলো, যেসব জায়গায় অ্যাডভেঞ্চারের জায়গায় সে যায়, একা একা কোনো ছাদের উপর যেন না দাঁড়ায় থাকে, হ্যাঁ মানে এইসব ব্যাপার স্যাপার, কোনো পাহাড়ের কোনায় উঁচু জায়গায় এসব জায়গায় যেন না যায়, কোনো একটা জঙ্গলের মতো জায়গায় যেন না যায় একা একা, এই আর কি। তো এগুলো বলছিল। তো সৌরভ এখন নাকি ভালো আছে, সে এখন জব করে, পড়াশোনা শেষ, চাকরি বাকরি করে, এখনো নবীনের সাথে দেখা হয় এবং তারা তিন বন্ধুই দেখা করে এখনো, এবং তারা আরো অনেক রকম ব্যাপার স্যাপার নিয়ে এখন তাদের জীবন চলে। তবে এই বিশেষ করে সৌরভের অধিভৌতিক ব্যাপারগুলোতে আর কখনোই পার্টিসিপেট করে নাই, যদিও নবীন অনেক রকম জিনিস দেখছে তার লাইফে বা শুনছে বা অনেক জায়গায় গেছে ঘুরতে মোটরসাইকেল নিয়ে, বাট সৌরভ আর এগুলোর মধ্যে ইনক্লুড হয়নি। তো এই ছিল একটা ঘটনা পশ্চিমবঙ্গ থেকে, আশা করি আপনাদের ভালো লেগেছে, আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। মানুষ অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন রকমের এরকম ক্যাম্পিংয়ে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে অনেক কিছুর সাথে মানে তাদের একটা দেখা হয়ে যায় বা অনেক রকম একটা সিচুয়েশনে তারা পড়ে এবং অনেক ঘটনা আছে জীবনে, সারা জীবন এটার একটা অংশ বয়ে বেড়ায়। সবার হয় না এরকম, যদি দেখা যাচ্ছে যে 10,000 মানুষ যায় তার মধ্যে হয়তো দুইজনের হয় বা একজনের হয়, তো ইউ নেভার নো। তো আমাদের সবসময় সাবধান থাকা উচিত আমরা যেন এরকম কোনো সিচুয়েশনে না পড়ি। তো এখন আমি চলে যাব আমাদের পরবর্তী স্টোরিটেলারের কাছে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের ডক্টর এইচ। তো চলুন আমরা শুনে আসি আমাদের অতি প্রিয় ডক্টর এইচ কে।
আসসালামু আলাইকুম, আমাদের অনুষ্ঠান সঞ্চালক সুপ্রিয় আহমেদ বাবু ভাই এবং আমাদের প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের জন্য কুষ্টিয়া থেকে আমাদের প্রিয় শ্রোতা জনাব রবিউল ইসলাম রবি ভাই কাহিনী পাঠিয়েছেন। কাহিনীটি ওনার সংগ্রহ করা এবং কাহিনীটি আজ থেকে প্রায় 100 বছর বা তারও বেশি আগের কথা। এই ঘটনাটা রবি ভাই শুনে সম্পর্কীয় নানার কাছ থেকে এবং এই ঘটনাটা প্রথমে তার নানা শুনেন তার দাদুর বাবার কাছ থেকে, কারণ তার নানার দাদার বাবা সেই জমিদারের একজন পাইক বা কর্মচারী ছিল। ঘটনার সঠিক লোকেশন আসলে বলা যায় না, কারণ সেই আমলে এখনকার মতো জেলা বিভাগ বা এলাকা এইভাবে শ্রেণী বিভাগ ছিল না। তবে এটা ধরে নেওয়া যায় যে এলাকাটা বর্তমানে মাগুরা জেলার আশপাশের কোন একটা এলাকায় হবে, আর তখন ছিল ব্রিটিশ আমল এবং ব্রিটিশরা রাজস্ব সংগ্রহের জন্য বিভিন্ন এলাকায় তারা জমিদারি প্রথার পত্তন করে এবং ওনাদের এলাকায় খুব বদরাগী এবং জুলুমবাজ একজন জমিদার ছিল এবং তার নাম ছিল কালীপোকার। তো এই ভদ্রলোক কোন মানুষকে ভয় পেত না এবং মানুষকে নির্যাতন করার জন্য তার কিছু পোষা বন্য প্রাণী ছিল, অর্থাৎ ছোটখাটো একটা চিড়িয়াখানার মধ্যে ছিল, যেখানে ছিল বাঘ সিংহ এবং দরিদ্র প্রজাদেরকে বা কেউ তাদের বিরোধিতা করলে তাদেরকে ধরে নিয়ে এসে সেই ক্ষুধার্ত পশুদের সামনে তাকে ছেড়ে দিত এবং সেই পশুরা তার খেয়ে ফেলত। তো এই কালীপোকারের 5 স্ত্রী ছিল, তার ভিতরে শুধুমাত্র ছোট স্ত্রী সন্তান ছিল, যার জন্য সে ছোট স্ত্রীকে পছন্দ করত এবং আর বাকি স্ত্রীরা তাকে ভয় করত। এই জমিদার কালীপোকার সে তার নিজস্ব ধর্মের রীতিনীতিও মানত না, তবে সে ছিল প্রচুর লোভী এবং অত্যাচারী। তার ইচ্ছাই ছিল তার ধন সম্পদ যেন আরো বাড়ে এবং সে তার ধর্মের প্রতিও বিশ্বাসী ছিল না, সে বিশ্বাস করত তন্ত্রমন্ত্র ইত্যাদিতে। তাই তিনি ঘোড়ার গাড়িতে করে এখান থেকে ওখানে তান্ত্রিক খুঁজে বেড়াতেন। এইভাবে তান্ত্রিক খুঁজতে খুঁজতে তিনি এক জায়গায় যান, সেখানে সে এলাকাটা বর্তমান জমানার ঝালকাঠি বলে মনে করা হয়, সেখানে একজন মহাতান্ত্রিকের খোঁজ পান এবং তার সাথে দেখা করে তার ইচ্ছার কথা জানান। তো তান্ত্রিক তার কথা শুনে খুব খেপে যায়, বলে তোর তো অনেক আছে তবু তুই কেন যাস, তোর এত লোভ। এই কথা শুনে জমিদার খুব বিরক্ত হয়ে যায়। তো আগে বললাম যে জমিদার ছিল খুব বদরাগী, তো জমিদার মনে মনে চিন্তা করে ঠিক আছে আমি এটা শোধ নিব, এই তান্ত্রিককে আমি দুনিয়া থেকে সরাই দেব। জমিদার তান্ত্রিককে বলে তার যা চাই টাকা পয়সা লাগে তাই আমি দিব, তুমি আমার কাজটা করে দাও। তান্ত্রিক তখন জমিদারকে বলে তুই চলে যা, তোর কোনো কাজ আমি করব না। তো এই কথা শুনে জমিদার অত্যন্ত বিরক্ত হয় এবং চিন্তা করে এই তান্ত্রিককে আমি শিক্ষা দিয়ে ছাড়ব। তখন সে তার ঘোড়ার গাড়ি এবং পাইক পেতা নিয়ে তান্ত্রিকের বাড়ি থেকে একটু দূরে একটা ছোট্ট বনের মতো জায়গায় তাবু ফেলে। তো রাতের বেলা জমিদার তার বিশ্বস্ত দুজন সৈনিককে পাঠান তান্ত্রিকের শিক্ষা দিয়ে আসার জন্য। তো জমিদার কথা মতো সেই দুজন সিপাহী চলে যায়। এই প্রসঙ্গে তান্ত্রিকের বাড়ির একটা বর্ণনা না দিলেই না, আজ থেকে প্রায় 100 বা 150 বছর আগের গ্রামের সাধারণ মানুষের বাড়ি ছিল মাটির তৈরি ওই এলাকায়, এবং বিশুটল এরকম বাসার সামনে একটু উঠোন থাকতো এবং উঠোনের চারদিকে ছোট্ট মাটির দেয়াল থাকতো, এবং তারপরে মূল বাড়িটা থাকতো সেটাও মাটির, সেটা উঠোনের ভিতরে এবং তার উপরে খেজুরের পাতা অথবা সন অথবা খড় দিয়ে ছাদ তৈরি হতো, বলা যায় যে একটা ঝুপড়ি। এরকম ঝুপড়িতেই সে তান্ত্রিক থাকতো। তো জমিদারের কথা মতো দুজন সৈনিক সে তান্ত্রিকের বাড়ির সামনে পৌঁছান। তার ভিতরে একজন আরেকজনকে বলে যে দুজন লাগবে না, এই ভণ্ড তান্ত্রিকের জন্য আমি একাই যথেষ্ট, তুমি বাইরে থাকো আমি কাজটা শেষ করে আসি। এই কথা বলে ভিতরে ঢুকে যায়, আর অন্য একজন বাইরেই থাকেন। একটু পর ভিতর থেকে প্রচন্ড একটা চিৎকারের আওয়াজ আসে বা আর্তনাদ আসে। তো বাইরের যে পাহারাদার ছিল আর কি, সে ভাবলো যে হয়তো আমার যে সঙ্গে সে বোধ হয় ভিতরে ধরা পড়ে গেছে। তো সে এক লাহে বাড়ির ভিতরে যায়, যে তান্ত্রিকের ঘরে আসলে দরজা বলে কোনো জিনিস ছিল না, দরজার মতো জায়গায় চটের পর্দার মতো জিনিস ঝুলানো থাকতো, সেটা সরিয়ে যখন ভিতরে গেছে তো যে দেখে প্রথম যে সৈনিকটা ছিল তাকে একটা বিভৎস মূর্তি পেঁচিয়ে ধরে আছে, যেটা দেখতে অনেকটা সাপের মতো এবং তার মাথারও ছিল একটা পশুর মতো, এবং সেই রাতের আলো আধারিতে মনে হচ্ছিল সেই পশুর মুখ দিয়ে যেন আগুন হরকে বেরোচ্ছে। এই দৃশ্য দেখে এই দ্বিতীয় সৈনিক এক চিৎকার করে দৌড়তে দৌড়তে রাজার সেই জমিদার তাঁবুর কাছে চলে আসে এবং তাকে হাঁপাত দেখে জমিদার তো মহারাগে বলে কি হয়েছে তোর। তো তখন সেই সৈনিক হাঁপাতে হাঁপাতে এই ঘটনাটা খুলে বলে, তখন জমিদার অত্যন্ত রেগে যায়, বলে যে তুই কি আমার সাথে ফাজলামি করতেছিস, দাঁড়া আগে ফিরি, তারপর তো দুজনকে আমি বাঘের সামনে ছেড়ে দিব, বলে জমিদার নিজেই একটা তরবারি নিয়ে বেরিয়ে পড়ে এবং সেই তান্ত্রিকের বাড়ির সামনে আসে। তান্ত্রিকের ঘরের সামনে এসেই দেখে সেই পর্দা ঝোলানো চটের পর্দা, প্রচন্ড রাগে জমিদার একটানে পর্দাটা ছিঁড়ে ফেলে, কিন্তু ঘরের ভিতরে দেখে কিচ্ছু নাই, চারদিক শূন্য, খাঁকা করছে। এখন জমিদার এক জিনিস খেয়াল করে, সে আগে দিনের বেলা যখন এই ঘরে আসছিল তান্ত্রিকের অনুরোধ করতে তার কাজ করে দেওয়ার জন্য, তখন ঘরটা ছিল ছোট্ট ঘর, কিন্তু যখন সে এখন ঘরের ভিতরে আসছে এসে তার কাছে মনে হচ্ছে ঘরটা যেন বিশাল একটা ঘর হয়ে গেছে এবং তার ভিতরে যেন একটা আলো জ্বলছে, কিন্তু এই আলোটা কোথেকে আসছে তার উৎস সম্বন্ধে সে কিছুই ধারণা করতে পারছে না। হঠাৎ সে খেয়াল করলো যে তান্ত্রিক কিন্তু বসে নেই, তান্ত্রিক হাওয়ার ভিতরে বাতাসের ভিতরে শূন্যের উপর বসে আছে, অর্থাৎ তান্ত্রিকের নিচে কোন সাপোর্টিং কিছু নাই। এটা থেকে জমিদার অত্যন্ত অবাক হয়ে গেল, অর্থাৎ আমরা যদি লেভিটেশন বলি অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি ছাড়া সে বসে আছে, এবং তার পাশে দুটো বড় বড় দানব আকৃতির জিনিস দাঁড়িয়ে আছে যেগুলো দেখতে অনেকটা বান্দরের মতো। আর তান্ত্রিকের সামনে কিছু একটা ছিল যা তার আরাধ্য অর্থাৎ যার পূজা করছিল, তো এটা পুরোপুরি জমিদার খেয়াল করে নাই। তো তখন জমিদার দেখলো সেই মূর্তির সামনে প্রথম যে সৈনিক এসেছিল এই তান্ত্রিকে শিক্ষা দিতে তার দেহ পড়ে আছে। এই সমস্ত জিনিস দেখে এই জমিদার অত্যন্ত ভয় পেয়ে গেল। এবং এমন অবস্থা হলো যে তার চল শক্তি রহিত হয়ে গেল। এই মুহূর্তে সেই তান্ত্রিক আর সেই বাদরের মতো রমুষ প্রাণী দুটো তাকলো জমিদারের দিকে। জমিদার খেয়াল করে দেখলো প্রাণী দুটোর শরীর হলো বানরের মতো, কিন্তু মাথা অন্যরকম। তান্ত্রিক তখন জমিদারকে উদ্দেশ্য করে বললো যে কিরে তুই আমাকে মারবি? এবার দেখ তোর মৃত্যু কতটা ভয়ানক হয়। এবার জমিদার প্রচন্ড ভয় পেয়ে ওখান থেকে উল্টা হয়ে দৌড়ালো। দৌড়াতে দৌড়াতে জমিদার মনে হচ্ছিল তার পিছনে যেন কতগুলো কুকুর মুখ দিয়ে শব্দ করতে করতে দৌড়ে আসতেছে। এইভাবে দৌড়াতে দৌড়াতে হঠাৎ কিছু একটা এসে তার পিঠে প্রচন্ড ধাক্কা দিল, আর জমিদার মনে হলো যে 3-4 ফিট বা 6-7 ফিট নিচে পড়ে গেল। এরপরে আর জমিদার কিছুই মনে নেই, সে জ্ঞান হারিয়ে ফেল। জমিদারের যখন জ্ঞান ফিরে সে দেখে সে তাবুতে শুয়ে আছে, তার চারপাশে তোর লোকজন আছে, তো সে জানতে চাইলো তার কি হয়েছে। তখন তার পাইক পেদা বললো যে অনেক রাত হয়ে গেছে, আপনাকে আমরা দেখি আপনি নাই। তখন আমরা খুঁজতে খুঁজতে তান্ত্রিকের বাড়ি যাই, কিন্তু আমরা ভয় আর সে বাড়িতে ঢুকতে পারি। আশপাশে খুঁজে আপনি একটা খাদের ভিতর বা গর্তের ভিতর পড়ে থাকতে দেখি, তখন ওখানে উদ্ধার করে আনি। তো সেই জমিদার তার সাথে একজন করে বৈদ্য রাখতেন, অর্থাৎ চিকিৎসা দেওয়ার জন্য। তিনি তাকে কিছু গাছপালার ওষুধপত্র দিয়ে জমিদারকে একটু সুস্থ করে তুলে এবং জমিদারকে বলে, ভয় ভয়ে বলে যে বাবু এগুলো তো খুব ভালো মনে হচ্ছে না, আমরা চলে নিয়ে এলাকা ছেড়ে চলে যাই। তো জমিদারও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয়, সে চলে আসবে এবং চলেও আসে। আসার সময় অবশ্য তার কোনো কোনো প্রবলেম হয়নি, কিন্তু তার কয়েকদিন পরে জমিদারের ঘুম ভেঙে যায় হঠাৎ করে। সে কি মনে করে তার ঘরের দরজা খুলে বারান্দায় আসে এবং তার বারান্দা থেকে তার পোষা ঘোড়ার যে আস্তাবল ওটা দেখা যেত, এবং সেটাতে সেই আমলের বেশ কিছু তাগড়া ঘোড়া থাকত। তো হঠাৎ জমিদার শুনতে পায় যে সেই আস্তাবলের ঘোড়াগুলো হার্ত সরে ডাকাডাকি শুরু করছে। তো জমিদার নিজে নেমে আসেন, আস্তা বলে যান যে ঘোড়াগুলোর কি হয়েছে আমি দেখি। উনি দরজার সামনে এসে অবাক হয়ে যান। তান্ত্রিক তখন তাকে বলে ওঠে, ও তুই আসছিস? তো জমিদার দেখে তার আস্তাবলের দরজায় দাঁড়িয়ে আছে সেই তান্ত্রিক। তান্ত্রিক জমিদারকে নাম ধরে বলে, তোর একটা ঘোড়া আমাকে দিবি? এই কথা শুনে জমিদারের মেজাজ গরম হয়ে যায়। জমিদার তখন তার হাতের কাছে থাকা একটা লাঠি দেখতে পান এবং সে লাঠি তুলে যখনই সে তান্ত্রিককে মারতে যাবেন, দেখেন তার সামনে তান্ত্রিক নাই। এটা দেখে জমিদার প্রচন্ড ভয় পান এবং ওখান থেকে উনি ঘরে চলে আসেন। পরদিন সকালবেলা জমিদার যখন বেরোবেন তার সে ঘোড়া চড়ে বাইরে যাবেন, দেখেন সে ঘোড়াটা নাই। জমিদার প্রচন্ড রেগে যান এবং বলে দেন আজকের ভিতরে তার ঘোড়াকে খুঁজে আনতে হবে। তো তিনি মনে মনে ভাবেন যে রাতে বুধ সে তান্ত্রিক এসেছিল এবং সেই চুরি করে ঘোড়াটা নিয়ে গেছে, কিন্তু এটা তো তার সমস্যার সমাধান হয়নি। এই ঘটনার পর থেকে তার সমস্ত কাজে করবে সমস্যা তৈরি হয়, খারাপ সময় শুরু হয় এবং তিনি কিছু অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করেন। তিনি প্রতি রাতে একটা স্বপ্ন বারবার দেখতে থাকেন। স্বপ্নটা হলো এরকম, সে তান্ত্রিক তার ঘোড়াতে চলে আসছে এবং তার হাতে থাকে একটা চাবুক এবং সেই চাবুক দিয়ে জমিদারকে আঘাত করছেন এবং উনি ঘুমের ভিতরে প্রচন্ড আঘাত পেতেন এবং এই আঘাতে এবং ব্যথাতে জমিদার চিৎকার করে ঘুম থেকে জেগে উঠতেন। ঘুম থেকে যে ওটা দেখতেন তার গায়ে সত্যিকার অর্থে চাবুকের অনেকগুলো আঘাত। অনেক কবির বৈদ্য দেখেও কোন লাভ হচ্ছিল এবং তার জমিদারি তো কাজকর্ম সময় দিতে পারছিল না এবং এর ফলে তার জমিদারি চলে যায় এবং তার স্বাস্থ্য খারাপ হতে থাকে, অস্বাভাবিকভাবে সে শুকিয়ে যেতে থাকে এবং মানসিক ভাবেও সে অনেকটা উন্মাদের মতো হয়ে যায়। তো জমিদারের যে স্ত্রী অর্থাৎ ছোট স্ত্রী অবস্থা দেখে অত্যন্ত ভেঙে পড়ে। তো তাদের একবার একজন বিশ্বস্ত লোক তার স্ত্রীকে বলে যে উনি একবার যে বাইরে গিয়েছিলেন সেখানে একজন তান্ত্রিকের সাথে কিছু সমস্যা হয়, তারপর থেকে অবস্থা। জমিদারের যে ছোট স্ত্রী সে অত্যন্ত বুদ্ধিমতী ছিল এবং সে কিছু লোকজন নিয়ে সেই তান্ত্রিকের বাসায় যায় এবং সেই তান্ত্রিকের কাছে তার স্বামীর কথা বলে এবং বলে ক্ষমা প্রার্থনা করে। তো স্থানীয় এলাকার লোকজন এর আগে থেকে বলছিল যে এই তান্ত্রিক খুবই ভালো এবং ধর্মভীরু মানুষ, উনি অনেক মানুষকে সাহায্য করেন, কিন্তু তার তন্ত্রমন্ত্র শক্তি অনেক বেশি, তাকে যদি কেউ বিরক্ত করে বা তার বিরক্তির কারণ হয় তাহলে তার পরিণাম খুব খারাপ হয়। এই কথা শুনেই জমিদার স্ত্রী তখন তান্ত্রিকের কাছে যান এবং তাকে অনেক অনুরোধ বিনয় করে তার স্বামীর পক্ষ থেকে মাপ চান। তো তান্ত্রিকের মন নরম হয়, আসলে সে মানুষ ভালো ছিল, সে তখন বলে তোর স্বামীকে লোভী হতে নিষেধ করবি এবং ভালো মানুষ হতে বলবি আর মানুষকে যেন নির্যাতন না করে। তো জমিদার স্ত্রী এসব কথা শুনে এবং বাড়িতে চলে আসে। এরপরে আর জমিদারের সাথে তেমন কোনো সমস্যা হয়নি। এরপরে জমিদার আস্তে আস্তে খুব ভালো মানুষ হয়ে যান। তার জমিদারি তো চলেই গেছিল, তিনি নিজেই চাষবাস শুরু করেন এবং নিজেই কাজকর্ম করতেন, তবে তার চারিত্রিক পরিবর্তন হয়ে গেছিল এবং সেই এলাকায় তিনি পরবর্তীতে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত হয়ে গেছিলেন। এই ঘটনাটা অনেক পুরনো, তো যার ফলে কয়েক হাত ঘুরে আমাদের প্রিয় শ্রোতা কাহিনীটা শুনেছেন এবং উনি ওনার মতো করে বলেছেন এবং আমরাও আমাদের মতো করে শেয়ার করলাম। কাহিনীটি উনি পাঠিয়েছিলেন আমাদের আসলে 200তম এপিসোড উপলক্ষে। অনেক সুন্দর কাহিনীর ভিড়ে এটা আমরা আমাদের বাবু ভাই সিলেকশন করে রেখেছিলেন এবং আজকে আমরা সেটাই আপনাদেরকে শুনলাম। তো আমাদের প্রিয় শ্রোতা রবি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এই পূর্ণ কাহিনীটি পাঠানোর জন্য। ঢাকা শহরে শীত না পড়লেও ঢাকার পার্শ্ববর্তী এলাকা অথবা আমাদের দেশের গ্রাম এলাকায় শীত আসি আসি করছে এবং এই সময় আসলে আমরা যখন ছোট ছিলাম তখন মামার বাড়ি বেড়াতে গেলে সন্ধ্যার পরে শীতের আগুন জ্বালিয়ে এই ভূতের গল্প শুনতে খুব মজা লাগতো। অবশ্য ঢাকা শহরে এখন ডিসেম্বরেও শীত পড়ে না। তো যাই হোক, আপনাদের জন্য আমাদের একজন প্রিয় বন্ধু জনব শাওন এই কাহিনী পাঠিয়েছেন। উনি কাহিনীটি ওনার সাথে এবং ওনার কয়েকজন বন্ধুর সাথে ঘটা। তো কোন সময় ওনারা ঢাকা থেকে বাইক নিয়ে চিন্তা করলেন যে একটা ট্যুর দিবেন। আপনি এটা জানেন আপনারা সবাই যে আমাদের বাবা হয়ে মাঝে মাঝে বাইক করে ইভেন মান্দরবন বা পার্বত্য চট্টগ্রাম ওই সমস্ত এলাকা বা কক্সবাজারও ট্যুর দেন। তো আমাদের শাওন ভাইও তার বন্ধুদের নিয়ে এরকম বাইক নিয়ে একটা ট্যুর দিলেন। তো ওনারা ঢাকা থেকে গেলেন চাঁদপুর জেলায়, যেখানে আমাদের শাওন ভাইয়ের বন্ধু ফয়সলদার গ্রামের বাড়ি। তো ওনারা গেলেন এবং পৌঁছলেন যথারীতি। তারপর ওনাদের প্ল্যান হলো যে ফয়সলদার গ্রামের বাড়িতে কয়েকদিন থাকবেন, তো সেই হিসাবে তারা যাওয়া। তো ওনাদের বাইক নিয়ে শুরু করলেন যাওয়া আর কি এবং জার্নির শেষে ওনারা একসাথে হবেন। তো ওনার তিন বন্ধুর ভিতরে ফয়সল আর উজ্জ্বল গিয়েছিল বাইক নিয়ে আর শাওন ভাই বাসে চলে গেছিল। তো যাই হোক, তাদের নির্দিষ্ট জায়গা মতো চাঁদপুরের সেই ফসলের ফুপুর বাসায় তারা পৌঁছে যান রাত 10টার দিকে। তো ঢাকার ছেলে গ্রামে গেছেন এবং ঘটনার চক্রে ওই সময় পূর্ণিমা রাত ছিল। তারপরেও গ্রামের মেটো পথ বা ফসলি জমি তেমন কিছুই ভালো দেখা যাচ্ছিল না। আসলে মানে ঢাকা শহরের আলোক উজ্জ্বল পরিবেশ থেকে যে হঠাৎ করে গ্রামে গেলে এমনি অন্ধকার লাগে। তো প্রথম দিন ওরা রাতে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েন এবং পরদিন সকালে উঠে তারা গ্রামটা দেখতে বেরোন। তো এদিক সেদিক ঘোরাঘুরি করতে করতে দুপুর হয়ে গেল এবং যথারীতি তিন বন্ধু পুকুর পাশে আসলেন। তা এখনো কিন্তু গ্রামের লোক খুব অতিথি পরায়ণ। গ্রামে কিন্তু গেলে আপনার সম্পূর্ণ গৃহস্থ বাদই দিলাম, সাধারণ মানুষের বাড়িতে গেল তারা তাদের মতো করে যতটুকু পারেন ততটুকু করে অতিথি আপ্যায়নের চেষ্টা করেন। তো সেই হেভি খাওয়া দাওয়া খেয়ে ওনারা তিন বন্ধু দুপুরে ঘুমিয়ে গেলেন। যখন ঘুম ভাঙে তখন আসলে অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছে এরকম একটা অবস্থা। তো তখন ওনারা আবার ঘুম থেকে উঠেন। তো ইতিমধ্যে বাসার সবাই বলে যে সদ্য তো হয়ে গেছে আর গ্রামদেশে কিন্তু বেশ অল্প সময় খেয়ে সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করে ফেলে। অর্থাৎ ঢাকা শহরে আমরা যদি রাতে 9টা বা 10টা রাতের খাবার খাই মানে এখনকার হিসাবে যদি বলি, রাতের মানুষজন সন্ধ্যা 6:30-7টার ভিতরেই তাদের সব খাবার দাবার শেষ হয়ে যায় আর কি। এটাই গ্রাম বাংলার রীতি, তখনও ছিল বা এখনো আছে। তো ওনারা রাতের খাবার খেয়ে নিলেন। তো খাওয়ার পরে যেহেতু শহরের ছেলে তাদের তো ওই সন্ধ্যা রাতে ঘুম আসতেছে না, এইভাবে তারা গল্প গুজব করতে করতে একসময় ভাবলেন যে চল আমরা তিনজনে একটু হাঁটতে বেরোই। তো হাঁটতে হাঁটতে তাদের কাছে ভালোই লাগতেছে। তো তাদের যে বন্ধুর ভিতরে একজন ছিল ফয়সল। তো ফয়সল বললো যে দেখ আমাদের গ্রাম থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে গেলে আমরা রেল লাইন দেখতে পাবো এবং রেল লাইনের আশপাশে এলাকা ওখানে বেশ সুন্দর। তো ওনারা বেরিয়েছিলেন কিন্তু বাইক নিয়ে এবং বাইক চালাচ্ছিল ওনাদের বন্ধু ফয়সল এবং ওই ফয়সলের বাইকে ওনারা তিনজন উঠে বসলেন এবং তারা ওই জায়গায় গেলেন। তো ওখানে গিয়ে দেখলেন যে জায়গাটা আসলেই সুন্দর এবং একটা রেল লাইন সোজা চলে গেছে বহু দূরে এবং রেল লাইনের এক পাশ দিয়ে পরপর সারি সারি করে সুপারি গাছের সারি এবং বহু দূরে চলে গেছে এই সারিগুলো। মনে হচ্ছে বহু আগে বেশ প্ল্যান করে কেউ গাছগুলো লাগিয়েছিল আর পূর্ণিমা রাতে তারা পরিবেশটাকে বেশ ভালো করেই এনজয় করতেছিলেন। তো গল্প করতে করতে ওনাদের প্রায় আড়াইটা 15 মিনিটের মতো বেজে যায়। তো তখন শ্রাবণ ভাই সবাইকে বললেন যে দেখ অনেক রাত হচ্ছে চল আমরা বাড়ির দিকে ফেরত যাই। তো শ্রাবণ ভাইয়ের কথা মতো সবাই বাইকে উঠে বসলেন এবং তারা চাঁদপুর রোডের মেইন রোডে ওঠার পর তার ফুবার পাশের দিকে যাওয়া শুরু করলো। তো ওনাদের গল্পে জায়গাগুলোর বর্ণনা দেওয়া ছিল যে কিন্তু আমরা আসলে আমাদের কাহিনীর নিয়মে আপনাদেরকে ওই নির্দিষ্ট জায়গাগুলো বলতেছি না। তো তার ফুবার বাসায় যেতে গেলে একটা মোড় পড়ে যেখানে তিনটা রাস্তা এসে একসাথে মিলছে এবং ওই মোড় দিয়ে আরেকটু সামনে গিয়ে ডানে গেলে একটা ছোট্ট কালভার্ট পার হয়ে গেলেই ফুবার বাসা। তো ওই কালভার্টের কাছে এসে উজ্জ্বল বাইক থামিয়ে দিয়ে বললো চল আমরা একটু বসি। তো কালভার্টটা আসলে মেইন রোড থেকে একটু ভিতরে। তো তারা ওই জায়গায় তাদের বাইক পার্ক করে ওখানে বসি গল্প গুজব শুরু করলো। তো আপনারা জানেন যে তরুণ বয়সের বন্ধু বান্ধবদের গল্পের কোন নির্দিষ্ট বিষয় থাকে না, তাদের মূল লক্ষ্যটাই ছিল সময় কাটানো। ওরা যখন বসেছিল তখন আমাদের শ্রাবণ ভাই বসেছিলেন মূল সড়কের দিকে মুখ করে আর ওনার উল্টা দিকে ছিল বাকি দুই বন্ধু, ওনারা শ্রাবণ ভাই দিয়ে মুখ করে। তো গল্প করতে করতে প্রায় শেষ সাত কটা হবে হয়তো 3:30-4:30 এরকম হবে, এই সময় শ্রাবণ ভাই হঠাৎ খেয়াল করলেন উনি যেন শুনতে পাচ্ছেন দূর থেকে কারো কথার আওয়াজ আসছে, অর্থাৎ কেউ যেন কথা বলতে বলতে হেঁটে আসতেছে, এবং আস্তে আস্তে ওনার দিকে আসতেছে। তো শান ভাই যেখানে বসেছিলেন তার সামনে ছিল খোলা প্রান্তর টেক খ্যাপ ফসলি জমি, ওটাও কিন্তু বেশ দূরে, অর্থাৎ মূল সড়ক থেকে অনেক নিচে। আপনারা জানেন যে আন্তঃজেলা সড়ক গুলো বেশ উপরে হয়, মানে মাটি দিয়ে অনেক উঁচু করে তৈরি করা হয় যাতে বর্ষায় ডুবে না যায়। তো এদিকে কিন্তু রাতটা শেষের দিকে, মানে পূর্ণিমার চাঁদ যেটা ছিল সেটাও হেলে পড়ছে, অর্থাৎ সময়টা কিন্তু একটা এক্সট্রিম সময়, ফজরের নামাজের কিছুটা আগে। তো শান ভাই শুনতেছেন যে কেউ কথা বলতে বলতে হেঁটে আসতেছে। তখন শান ভাই জিজ্ঞেস করলেন তার বন্ধুদেরকে যে কিরে তোরা কি কোনো কিছু শুনতেছিস? তো তার যে দুই বন্ধু ছিল, তো তার ভিতরে উজ্জ্বল তার আরেক বন্ধুকে টিটকেরে মারে বললো যে দেখ কেউ হয়তো কথা বলতে বলতে আসতেছে, আর এই এলাকার মানুষ তো আসতে কথাই বলতে পারে না, তারা একটু জোরেই কথা বলে। যাই হোক, এই বিষয়টা ওনাদের মধ্যে এইভাবেই চলে গেল। এর ভিতরে শর্মার মনে হলো যে আওয়াজটা যেন ওনাদের কাছে আসতে আসতে ওনাদেরকে অতিক্রম করে মূল সড়ক ঘুরে চলে যাচ্ছে। হঠাৎ শর্মার সামনে তাকিয়ে দেখেন মাথায় সাদা পাগড়ি এবং ঠাকুর পর্যন্ত সাদা পাঞ্জাবি পরা বিশাল একজন পুরুষ মানুষ, মনে হচ্ছে পুরুষের অবয়ব, কিন্তু তার চেহারা দেখা যাচ্ছিল না। এবং এটার ভিতরে সবচেয়ে অবাক করা এবং রোমহর্ষক বিষয় যেটা ছিল, ওনারা তিন বন্ধু খেয়াল করলেন যে পুরুষ মানুষের মতো অবয়ব যেটা যাচ্ছে, সেটা যখন সে হেলে পড়া চাঁদটাকে পার হয়ে যাচ্ছেন, তার বুকের ভিতর দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছিল চাঁদটা। এটা দেখে তার যে বন্ধু, অর্থাৎ যে বাইকার, যিনি বাইক চালান উজ্জ্বল, সে খুব সাহসী ছিল, ফলে সে কাল বিলম্ব না করে বাইক উঠা স্টার্ট দিয়ে বলে চল এক্ষুনি বাড়ি যেতে হবে, আর একটা কথাও বলবি না। বাকি দুই বন্ধু দৌড়ে উঠে বাইকের পিছনে বসে, এবং উজ্জ্বল তখন বাইকটাকে খুব জোরে টান দিয়ে সে অবয়বটা খুঁজতে থাকে। ওনারা পুরো এলাকা তন্ড করে খুঁজে ফেলল, কিন্তু ওই অবয়বটাকে আর কোথাও পাননি। তারপর একটু সামনে গেলে এলাকার একটা বিখ্যাত বাজার আছে, তো সে বাজারে ওনারা যেয়ে বসেন এবং চার দোকান দেখেন খোলা আছে। ওই বাজারে এসে চার দোকান সারা রাতই খোলা থাকে। তিন বন্ধু তিন কাপ চায়ের অর্ডার দিলেন, দিয়ে ওনারা এই বিষয়ে একটু গল্প করতে চাচ্ছিলেন যে এক একজনের এক্সপিরিয়েন্সটা কেমন। তো ওই সময় ওনাদের পাশের টেবিলে বসে একজন বয়স্ক রিক্সা চালক চা পান করতেছিলেন। তো তখন সেই বয়স্ক রিক্সা চালক চাচা শরণ ভাইদের কাছে এসে বলেন যে বাজানরা তোমরা কি দেখছেন আপনারা? তখন শাওন ভাইটা বললেন যে ওনারা কি কি দেখছেন, এবং সে অবয়বটাকে খুঁজে বের করতে করতেই এতদূরে আসা। তখন সে বয়স্ক রিক্সা চালক চাচা তাদেরকে ওই এলাকার একটা লিজেন্ড বা প্রচলিত কাহিনী শোনায়। তো রিক্সাওয়ালা চাচার ভাষায় ওনাকে ওনারা যাকে দেখছেন রাস্তায় তার নাম নাকি মনা পাগলা, উনি রাস্তায় কারো কোনো ক্ষতি করেন না, তবে ওনার চলার পথে কেউ ভুল বশত যদি এসে পড়ে তাহলে তার অজান্তেই তাকে ওই জায়গা থেকে সরিয়ে রাখেন, এবং এটাই হলো ওই জায়গার লিজেন্ড বা ওই জায়গার কাহিনী। এরপর ওনারা বাসায় ফিরেন, তো বাসায় ফিরে ওনারা ফুপাকে সবকিছু বলেন। তো ফুপা বললেন যে ঠিক আছে কিছু করার নেই, গ্রামের প্রচলিত নিয়ম অনুযায়ী লোহার তার উপরে লবণ রেখে আগুন হালকা গরম করে একটু করে খেয়ে ঘুমিয়ে নিতে বলেন। তার পরের দিন ওনাদেরকে ঢাকা ফেরার কথা। তো এলাকার যে লিজেন্ডটা আছে, লিজেন্ড হলো এরকম যে ওই ভদ্রলোক এক সময় ওখানেই থাকতেন এবং তাকে ওনারা যে নামে পরিচিত মনা পাগলা সেই নামেই এলাকার মানুষের ভিতরে পরিচিতি আছেন এবং মাঝে মধ্যে নাকি তাকে দেখা যায়। তো অনেক ধন্যবাদ ধন্যবাদ শাওন ভাই এই কাহিনীটা আমাদের সাথে শেয়ার করার জন্য। কাহিনীটা আমরা আমাদের মতো করে শেয়ার করলাম এবং কাহিনীর কিছু কিছু অংশ আমরা এখানে অমিট করে গেছি আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী, কাজেই আপনারা বিষয়টা সেইভাবেই নিবেন, এটা শাওন ভাইয়ের উদ্দেশ্যে বলা। আর শ্রোতাদেরকে এটুকু বলি যে অনেক সময় আমাদের কাছে অনেক কাহিনী আছে যেটুকু আমরা আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রচার করি, আশা করি এটা আপনারা নিজেরও অনুধাবন করবেন। তো শাওন ভাইকে ধন্যবাদ তার নিজস্ব অভিজ্ঞতা লব্ধ কাহিনীটা পাঠানোর জন্য। প্রিয় শ্রোতারা, আপনাদের কাছে কাহিনীটা কেমন লাগলো আমাদের জানালে খুশি হব। সবাই ভালো থাকবেন, আজকের মতো এটুকুই, শুভরাত্রি।
ফিরে এলাম অদ্ভুত রেপে আর একবার, আর শুনলাম ডাক্তার এইচ এর কাছে দুটো কাহিনী। দুটো কাহিনীর মাঝে একটা ছিল সেই প্রাচীন আমলের, অনেক আগের, এবং সেই প্রাচীন আমলের কাহিনী কিন্তু বেশ লাগে আমার কাছে এবং খুব ইন্টারেস্টিং লাগে, এবং ডাক্তার এইচ এটা শেয়ার করলে আরো ভালো লাগে কারণ উনি খুব সুন্দর করে বর্ণনা করেন ব্যাপারগুলো, আমি খুব এনজয় করি জিনিসটা। যাই হোক, সেই সময়কার সময় আমরা কিন্তু শুনতাম যে জমিদাররা অনেক রকমের তান্ত্রিকের সাথে সমস্যা করত এবং তারা তান্ত্রিককে নিয়ে এসে সাধনা করত, এবং অনেক জমিদারের সম্বন্ধে শোনা যায় আমাদের দেশ থেকে চলে গেছেন সেই সময় তারা সেই জমিদারি প্রথা রেখে বিলেতে বা ইত্যাদি জায়গায়, কিন্তু তারা যাওয়ার সময় কিছুই নেননি, তারা নিয়ে গেছেন তাদের বই, তাদের বিশাল কালেকশন ছিল, এবং সেসব বইয়ের মধ্যে অনেকেই বলেছেন আমাকে যে এই বইয়ের বিশাল একটা একটা অংশই ছিল ব্ল্যাক আর্টের উপরে এবং অকার্ট জিনিসপত্রের উপরে, এবং তারা কিন্তু এগুলো কালেক্ট করতেন, অর্থবিত্ত ছিল, প্রচুর অর্থবিত্ত ছিল তাদের, এবং সেই অর্থবিত্ত তারা সেইভাবেই ব্যয় করতেন। দেখা যেত অনেক কিছু তারা ইম্পোর্ট করে নিয়ে আসতেন সুদূর বিলেট থেকে, অনেক সময় নিয়ে আসতেন ফ্রান্স থেকে, বিভিন্ন জায়গা থেকে, এমনকি রিভলভিং ড্যান্স ফ্লোর পর্যন্ত তারা নিয়ে এসেছিলেন ফ্রান্স থেকে। তো এই ধরনের ব্যাপার স্যাপার কিন্তু আসলে ছিল এবং তারা বিলাসী জীবনযাপন করতেন, সেখানে অনেক কিছুই তারা পালন করতেন। তো সেই ব্ল্যাক আর্টের চর্চাটাও এর মাঝেই একটা জিনিস অনেকেই করতেন, তো সেই জন্যই অনেক কাহিনী কিন্তু পাওয়া যায়। আর এই যে হন্টেড হবার পেছনে কিন্তু এটা একটা কারণ, কারণ এই অনেক কিছুই আপনারা দেখবেন যে অনেক সময় অনেক রকম চর্চায় ওই জায়গাটা ওরকম হয়ে যায় এবং সেখানে অনেক কিছু মানে অনেক এন্টিটিস সেখানে বসবাস করে। যাই হোক, এরকম কাহিনী পেলে আমাদেরকে জানাবেন, আমরা চাই আপনারা আমাদের সাথে কাহিনী শেয়ার করেন, কারণ সামনে নবান্নর এপিসোড আসছে। নবান্ন এপিসোডে কিন্তু আমরা চাইবো যে এই ধরনের দেশীয় কাহিনীগুলো যেগুলো আছে সেগুলো আপনারা শেয়ার করুন এবং আমরা সেগুলো শেয়ার করে ফেলবো নবান্নর এপিসোডে। এবং আপনারা জানেন অতীতের নবান্নর এপিসোডগুলো কেমন হয়েছিল, সেখানে কিরকম কাহিনীগুলো ছিল, আপনারা এনজয় করেছিলেন, অবশ্যই এনজয় করেছিলেন, এবং আপনাদের মানে বিপুল পরিমাণ কমেন্ট এবং বিপুল পরিমাণ আমাদেরকে দেওয়া ইন্সপাইরেশন থেকে বোঝা যায় যে আপনারা নবান্নর সেই এপিসোডগুলো খুব পছন্দ করেছিলেন। তো আমরা চাইবো যে আপনারা আবারও পাঠিয়ে দিন কাহিনী এবং আমাদের হয়ে যাবে আরও একটা নবান্নর স্পেশাল এপিসোড। তো এখন চলে যাব আরো একটি ঘটনাতে, যে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছেন আশিকুজ্জামান খুলনা থেকে, এবং এটা তার নিজের সাথে ঘটা একটা ঘটনা, সেটা তিনি শেয়ার করেছেন আমাদের সাথে। তো আশিকুজ্জামান 1990 সালে তিনি এইচএসসি স্টুডেন্ট ছিলেন এবং এইচএসসি পরীক্ষা দিয়েছেন, তখন এইচএসসি পরীক্ষা দিয়েছেন, তিনি তার লাইফ স্টার্ট করার চিন্তা করছেন কোথায় ভর্তি হবেন ইত্যাদি ইত্যাদি, এরকম একটা সময়। তো এরকমই একটা দিনে তার চাচা মানে জ্যাঠা বা চাচা যেটাই বলেন আর কি, বড় বাবার বড় ভাই, তিনি অসুস্থ হয়ে গেলেন, তার হার্টের সমস্যা ছিল, তিনি চিকিৎসা করাতেন নিয়মিত। তো তিনি হঠাৎ করে তার বুকে খুব ব্যথা হলো এবং তাকে হাসপাতালে নেওয়া হলো। তো কোন হাসপাতালে নেওয়া হয়েছিল সেটা বলবো না, সেটা বলার এখানে তিনি নিষেধ করেছেন বলতে, যে কোনো একটা হাসপাতালে নেওয়া হলো তাদেরই শহরের কোন একটা হাসপাতালে। এবং সেখানে গিয়ে তারা তাকে ওখানকার সেই হাসপাতালে অবশ্য আইসিইউ সিসিইউ বলে এরকম আলাদাভাবে কোনো ইউনিট ছিল না, বাট যেখানে ছিল হার্টের পেশেন্ট বা এরকম যারা ছিল তাদেরকে স্পেশাল কেয়ারে রাখার চেষ্টা করা হতো বিভিন্ন রকম তখনকার সময়কার যতটুকু ফ্যাসিলিটিস সম্ভব ছিল সেটা দিয়ে, 90-এর ঘটনা এটা, তো তখন তাকে ওইভাবে রাখা হলো যারা। এবং এর মাঝে ডাক্তাররা বললো যে তাকে এখানে, তিনি তো যেহেতু একটা মানে সিরিয়াস পেশেন্ট, তার অনেক রকম পরীক্ষা নিরীক্ষা দরকার, তাকে এখানে বেশিক্ষণ রাখা যাবে না, আপনারা শহরে নেওয়ার ব্যবস্থা করেন। তো এরকম ভাবে ডাক্তাররা বললো এবং বললো যে শহরে নেন এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে হয়তো বিদেশে নেওয়া লাগতে পারে, তো এরকম কিছু ইনস্ট্রাকশন দিলেন। তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেই দিন, আশিক থাকলো হাসপাতালে তার এবং তার পরিবারের মধ্যে, তার বাবা এবং আরো যে চাচা ছিল ছোট চাচা তারা চেষ্টা করলেন, তখন চলে গেলেন তাদের অ্যাম্বুলেন্স ম্যানেজ করতে, এবং প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানে খুবই একটা মানে কঠিন সময় সেটা। যাই হোক, আশিককে রাখা হলো হাসপাতালে, আশিক তার চাচার সাথে আছেন। যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তো আশিক যখন ওখানে বসে আছে তখন সন্ধ্যার পর মানে অলরেডি অন্ধকার এবং বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এবং তার বাবা এবং চাচা গেছেন অ্যাম্বুলেন্স ম্যানেজ করে নিয়ে আসতে, এবং বাকি আনুষঙ্গিক কিছু বিষয় আছে সেগুলো দেখাশোনা, এবং থাকে একটা পরিবারে টাকা পয়সা ইত্যাদি অনেক কিছু ম্যানেজ করার, কারণ ঢাকায় নিলেই তো হবে না, সেখানে নিয়ে একটা হাসপাতাল নিতে হবে এবং সেখানে হাসপাতালের সাথে কথা বলতে হবে সবকিছু মিলে, এবং তাকে নিতে হবে ওখানকারই ওই সময়কার হাসপাতাল যেটা নাকি হার্টের চিকিৎসার জন্য বেস্ট। যাই হোক, মানে এরকম বিভিন্ন ব্যাপার স্যাপার আছে যে এগুলো ম্যানেজ করতে চলে গেছে তার বাবা এবং তার ছোট চাচা, আশিক রয়েছে তার চাচার সাথে। তো সেই যে যেখানে তার চাচা ভর্তি আছে, যেখানে তার চাচা ভর্তি আছে সেই আমি সিসিইউ বলি, তো সেখানে তার চাচাকে রাখা হয়েছে, সিসিইউ যে কামরাটাতে রাখা হয়েছে সেটা একটা ছোট্ট কামরা, সেখানে দুজন রোগী থাকতে পারে এরকম একটা অবস্থা। তো সেই জায়গায় দুজনের মাথার কাছে ওই অক্সিজেন ইত্যাদি ইত্যাদি রাখার ব্যবস্থা, এবং টুকিটাকি যা মানে ওই ওখানে খুব ফ্যাসিলিটেড ছিল না, যতটুকু ফ্যাসিলিটি ছিল ততটুকু জিনিসপত্র রাখা। তো নার্স যিনি আছেন তিনি আশিককে বলেছেন যে আপনি এখানে মানে রুমের ভেতর থাকতে পারবেন না, আপনাকে বাইরে থাকতে হবে, বাইরে বসতে হবে। তো আশিক করলো কি, সেই ঘরের বাইরে, সে ঠিক ওই ঘরটার বাইরে সিসিওর বাইরেই একটা বসার জায়গা ছিল চেয়ার, তো সেই চেয়ারের মধ্যে আশিক বসে থাকলো, কারণ তার কখন কি প্রয়োজন পড়ে কখন কি ডাকে বসে থাকলো। এবং সে তার যখন সে বাইরে বসছে তখন তার কাকার সাথে সে কথা বলতে গেছে, তার কাকা তাকে হাত দিয়ে অক্সিজেন লাগানো মুখে হাত দিয়ে দেখাচ্ছে যে বাইরে যা বসে থাক, এরকম একটা অবস্থা। তো আশিক যে বাইরে চেয়ারে বসলো, বসে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং সে ওই বসা জায়গাটা বেশ পছন্দ করলো, কারণ সে ভেতরে কোথাও বসে দেওয়ার থেকে বাইরে থেকে সে প্রেফার করলো, কারণ হচ্ছে সে যেখানে বসে আছে এটা সোজা একটা লম্বা করিডোর, আর এই পাশ থেকে আরেকটা গেছে করিডোর, এবং এইখানে এই সিসিইউ ছাড়াও সামনে আরো বিভিন্ন রকম ডিপার্টমেন্ট বা দরজা আছে, তো সরাসরি বারান্দা থেকে বৃষ্টির যে ছাঁট তার কাছে চলে আসতেছে এবং ঠান্ডা বাতাসটা তার গায়ে লাগতেছে, সো সে এই ব্যাপারটা এনজয় করতেছে দেখে সেখানে বসছে। বসে সে একসময় চেয়ারে রিল্যাক্স হয়ে বসলো, দুটো পা তুলে দিল, সে দুই পা তুলে বসে দেয়ালে হেলান দিল, কারণ অলরেডি খুব ক্লান্তি লাগতেছে, ক্লান্তি ভর করছে তার শরীরে, বেশ অনেক সময় হয়ে গেছে, দৌড়াদৌড়ি পড়ছে বেশ, আর ওয়েট করতেছে কখন তার বাবা চাচা এরা আসবে, আসলে পরে আবার তো আরেকটা বিশাল জার্নি আছে, হয়তো তাকে যেতে হবে সাথে, এই শহরে যেতে হবে এই অ্যাম্বুলেন্সের সাথে। তো দেয়ালে মাথা হেলান দিয়ে আশিক বসেছিল এবং সেখানে বাতি জ্বলছে, এই পুরো করিডোরটার মাঝে মাত্র দুইটা বাতি, ওই মাথায় একটা, শেষ মাথায় একটা, এই মাথায় একটা, এবং দুইটাই তখনকার সময় ফিলামেন্টের বাতি, টিউবলাইট লাগানো না, টিউবলাইট লাগানো আছে ভেতরে সেই সিউর ভেতরে। তো সে বসে আছে এবং চিন্তা করছে বিভিন্ন জিনিস, এই সময় এই ইলেকট্রিসিটি হঠাৎ করে চলে গেল চারিদিক অন্ধকার করে, মানে একটা কঠিন ব্যাপার, ইলেকট্রিসিটি চলে গেল অন্ধকার করে চারিদিক, এবং সে হঠাৎ করে দেখলো যে সেই সিসিউর ভিতরে চার্জ লাইট ছিল, তখন সেখানকার চার্জ লাইট বলতে ওই যে ইলেকট্রিসিটির সাথে ই করা, হুক আপ করা, সেটা জ্বলে উঠলো ভিতরে, আর তার এই জায়গাটা অন্ধকার, এটার কোনো ই নাই আর কি, তো কি করবে আর, সে বসে আছে চুপচাপ, ইলেকট্রিসিটি নাই। তো অনেকক্ষণ বসে থাকতে থাকতে আশিকের হঠাৎ করে ঘুম এসে গেছে, মানে সে আসলে তার ই নাই আর কি, চোখ লেগে আসে ভারী হয়ে, কখন যে ঘুমায় গেছে বলতে পারবে না, তো ঘুম ভাঙলো যখন তার, হঠাৎ করে তাকাইছে, তখনও কিন্তু মুখের মধ্যে ঝাপটা বাতাস লাগতেছে এবং হালকা বৃষ্টির ছাঁট পর্যন্ত মুখে এসে লাগতেছে এবং সে খেয়াল করলো তার হাতা শার্টের যে হাতা ছিল সেটা ভিজে গেছে বৃষ্টির ছাঁটে, মানে বৃষ্টির তোড় বাড়ছে। কতক্ষণ পার করছে সে বলতে পারবে না, এবং তার বাবা যে আসে নাই সেটা সে বুঝতেই পারছে, আসলে তাকে জাগাতো। তো সে তাকায় দেখতেছে যে তার সামনের যে সিসি ইউনিটটা সেখানে ভেতরে আগে বাতি দেখছিল, ইলেকট্রিসিটি ছিল না, সেই বাতি জ্বলতেছিল চার্জ লাইটের, সেই বাতিটা আর নাই এবং তার এখানেও যথারীতি অন্ধকার। তো চোখে কিছুক্ষণ অন্ধকার শুয়ে আসছে, বাইরের আকাশের আলো এখানে পড়ছে, মোটামুটি একটু আলোকিত হয়েছে জায়গাটা। তো সে উঠে দাঁড়ালো, উঠে দাঁড়ায় চিন্তা করলো যে আমি ঢুকি যাই সিসির ভিতরে, কি অবস্থা, না অন্ধকার। তো আস্তে করে সে দরজাটা খুললো, দরজাটা খুলে উঁকি দিছে এবং দরজাটা ছিল তখন, এখন আমরা যেটাকে বলি আমাদের দেশে আমরা বলি হাই অ্যালুমিনিয়াম, তো তখন ওই সময় ওখানে অ্যালুমিনিয়ামের ব্যবস্থা করা, গ্লাস লাগানো ছিল অর্ধেক এবং এরকম। তো দরজাটা খুলছে, খুলে সে তাকাইছে, তাকায় দেখতেছে রুম অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না। এবং সে যে ডাকবে আরেকটা বেড আছে, এবার সেখানে রোগী নাই, তার কাকাই হচ্ছে একমাত্র রোগী সেখানে। তো সে যে ডাক দিবে কাকা বলে এটাও সে চিন্তা করতেছে, তাতা কি ঘুমায় না কি বুঝতে পারতেছে না। তো সে অনেকক্ষণ তাকালো, তো একটু বোঝা যাচ্ছে যে এই যে খাট এটা ওভারটো বোঝা যাচ্ছে, এখানে এই পাশে একটা ছোট্ট জানালার মতো আছে, সেখান থেকে আলো আসতেছে, বাইরে আকাশের আলো একটু আসতেছে, তা বোঝা যাচ্ছে কিনা খাট এখানে। তো সে কাকাকে ডাক দিবে কিনা চিন্তা করতে করতে সে ঘুরে দাঁড়াইছে বেরোবে, এই সময় হঠাৎ করে একটা খরস করে শব্দ হলো। তো শব্দটা মনে হলো যে তার কাকার পায়ের কাছে, তো মানে বিছানা, তার কাকার বিছানার ই কিন্তু একদম সামনে, তার মনে হলো তার কাকার পায়ের কাছে শব্দটা হয়েছে। তো সে একটু তাকালো, মানে ওই যে আরেকটা বেড সেটার কাছে। সে তাকানোর পরে সে মনে হচ্ছে ওইখানে এই আবছা যে একটু আলোর মধ্যে মনে হচ্ছে একটা অবয়ব বসা। আশিকের কাছে কেমন যেন গাটা শিরশির করে উঠলো, সারা শরীরে তার রোম দাঁড়ায় গেল, সারা শরীরে কাটা দিয়ে উঠলো, কারণ সে ওইখানে তো আসলে আর কাউকে দেখে না, জানে যে ওই রুমে আর কেউ নাই, মানে সে ঘুমায় গেছে এই সময়ের মধ্যে, যদি কাউকে এনে থাকে সেটা কথা, বাট বিদ্যুৎ চলে গেছে এই সময়ের মধ্যে তো কাউকে আনার কথা না। তো আশিকের কিন্তু গায়ে কাটা দিয়ে উঠছে, সে চিন্তা করতে পারতেছে না যে ব্যাপারটা কি, কে মনে হচ্ছে যে একটা অবয়ব, এবং সে একটা অস্তিত্ব বুঝতে পারতেছে সেখানে, যে কেউ একজন আছে এখানে, এটা সে বুঝতে পারতেছে, মনে হচ্ছে কেউ একজন আছে, মানে একটা তৃতীয় সত্তা, কেমন জানি লাগতেছে তার কাছে। তো সে আস্তে করে বের হয়ে যাওয়ার চেষ্টা করলো ওখান থেকে, চিন্তা করলো ব্যাপারটা কি, একবার সাহস করলো না, বয়স তো বেশি না। যখন বের হয়ে যেতে যাবে তখন ওই পাশ থেকে তাকে গম গম কণ্ঠে বলে উঠলো, সে পুরো কণ্ঠটা শুনতেছে মনে হচ্ছে তার জ্যাঠা কথা বলতেছে তার সাথে, মানে তার যে কাকা কথা বলতেছে, বড় কাকা তার সাথে কথা বলতেছে, বলতেছে শোন আমি তোকে বলি, আমাকে যখন কবর দিবে আমাকে যেন ফরিদপুরে আমার মায়ের পাশে কবর দেয়, আমাকে যেন অন্য কোথাও কবর না দেয়। সেই কথাটা পুরো স্পষ্ট শুনছে আশিক এবং সে ভয়ে সে মানে ছিটকে বেরোয় আসছে রুমের থেকে, কারণ তার কাকা যদি কথা বলতো তাহলে কিন্তু সে বুঝতো, এবং তার সামনেই তার কাকার মাথাটা ছিল, মানে সে যেখানে দাঁড়ায় ছিল তার সামনেই হচ্ছে ওই যে হেডবোর্ডটা আর কি, যেই বিছানাটা সোনা থাকে হাসপাতালে সেখানে। কিন্তু এই কথাটা আসছে ওই পাশের খাট থেকে এবং সে একটা অবয়ব দেখছে, সে ছিটকে বেরোয় আসলো, বের হয়ে এসে রুমের থেকে সে দৌড় দিল ওখান থেকে, এবং তার কাছে ভয় লাগতেছে, খুব ভয় লাগতেছে, সে দৌড় দিল করিডোর দিয়ে, দৌড়ায় নিচে নেমে গেল, নিচে নেমে গিয়ে দেখে যে সেখানে মানে এর মধ্যে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে, মানে একদম পুরো করিডোর কিন্তু ভিজে যাচ্ছে বৃষ্টিতে, বৃষ্টি থামে নেই। তো দৌড়ায় সে নিচে নেমে দেখে যে সেখানে যে রিসেপশনে কাছে সেখানে একজন মানুষ বসে আছে, হারিকেন জ্বলতেছে একটা, তো তিনি তার সাথে বললেন যে এই যে ভাই আপনাদের এখানে ডিউটি ডাক্তার কোথায়, ওখানে আমার কাকা কাকার রুমে মনে হচ্ছে যে মনে কাকা অসুস্থ হয়ে গেছে, বিদ্যুৎ নাই কিছু নাই, চিল্লাচিল্লি শুরু করলো সে। তখন লোকটা বললো আরে থামেন, পুরা ইসে চলে গেছে, কারেন্ট নাই, কতক্ষণ ধরে নাই তার খেয়াল আছে, আপনি বসেন দাঁড়ান দেখতেছি আমরা, বলে তাকে বসে ওই লোক ডিউটি ডাক্তার খুঁজতে গেল এবং অনেকক্ষণ দাঁড়ায় ছিল তখন আশিক, এবং এরপরে ডিউটি ডাক্তারকে নিয়ে আসলো এবং ডিউটি ডাক্তার সহ সেই নার্স সহ সেখানে তারা গেল রুমে। তো গিয়ে তারা তখন একটা চার্জ লাইট নিয়ে আসছে কোথেকে, নিয়ে ঢুকলো, ঢোকার পরে আলো দিল এবং খুবই আশ্চর্য, ওখানে কিন্তু তখন কোনো জেনারেটর অন হয় নাই কিছু না, মানে তার কাকার দেখেই মনে হচ্ছে কেমন জানি। তো ডাক্তার চেক করলো, চেক করে বললো যে হি ইজ নো মোর, উনি চলে গেছেন, সামহাও হয়তো আরো হার্ট মানে কঠিন অ্যাটাক হয়েছিল, উনি চলে গেছেন। যাই হোক, এটা দেখার পর তো আশিকের তো মন খুব খারাপ হয়ে গেল, এমনি সে অসুস্থতা নিয়ে খুব একটা ই করতো না, করে নাই কাকার প্রথম দিকে, কারণ সে এত আসলে তার বয়স যতটুকু ততটুকু যে সে এতটা চিন্তা করেনি, বাট এখন তার মন পুরাই ভেঙে গেল। ডাক্তার বলল যে আপনি কে আর আপনার বাসার মানুষটা কই, ওনার আসে নাই কেন এখনো, ওনাদেরকে বলছিলাম যত দ্রুত সম্ভব রোগীকে ট্রান্সপোর্ট করতে এখান থেকে। তো কারণ এখানে এত ফ্যাসিলিটিস নাই ওনাকে ই করার মতো। তো যাই হোক, এরকম মানে আর কি সোজা কথা, তো ওনার কাকা, ওর কাকা মারা গেলেন, আশিকের কাকা মারা গেলেন তখন। তো আশিক একটা জিনিস বুঝতে পারতেছিল না যে কাকা মানে সে যে কথা বলল এখান থেকে, তার কাকা নিশ্চয়ই বলে নাই, এটা সে শিওর, একদম ড্যাম শিওর যে তার কাকা এই কথাটা বলে নাই তাকে। এই কথাটা তার কাছে তখন মনে হয়েছে যে তাহলে কি কাকা মারা যাওয়ার পর তার আত্মা বলে গেছে তাকে। তো সে প্রচন্ড ভয় পায়। তো যাই হোক, তখনকার সময় তো সেলফোন ছিল না, তো সেই হাসপাতাল থেকে পরে এই তুমুল বৃষ্টির মাঝে অনেকক্ষণ পর তার বাবা কাকারা আসে, এসে দেখে যে আসলেই তো ভাই নাই। তো যাক, বিশাল একটা শোকের ব্যাপার হয়। তারা তারপর আশিক যেটা বলে, আশিক তার বাবাকে ডেকে বলে যে কাকা কিন্তু আমাকে বলে গেছে যে তাকে দাদির পাশে ফরিদপুরে সেখানে দাফন করার জন্য। তো তখন বলে যে মানে তোমার তোমাকে বলে গেছে তো তুমি কেমন বুঝলো, তুমি কি ওই সময় ছিল ওনার পাশে? বলে যে না, আমি এরকম রুমে গেছি, আমি তো বাইরে বসা ছিলাম রুমে, যে এরকম বাবাকে বলে ঘটনাটা। তো তার বাবা বলে এটা তোমার মানে উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা, অথবা হয়তো ওই সময় তোমার কাকা মারা গেছে, তোমাকে মরার আগে বলছে এই কথাটা, দুটার একটা হবে। তো তার বাবা বলতেছে সম্ভবত সম্ভবত উনি তোমাকে এমনি বলছে, তখন তখন হয়তো উনি মারা যাচ্ছিলেন, তার হয়তো মৃত্যুর আগে কথা বলার ছিল, এতটুকু তোমাকে বলে গেছে। আশিক কনফিউজ হয়ে যায়, আশিক কনফিউজ হয়ে যায়। সে আসলে এই ব্যাপারটা নিয়ে মানে তাকে আর ই করা হয় না। তো সে বলে যে যদি উনি বলে থাকে তাহলে তো ওনাকে ওখানে কবর দেওয়া উচিত। তো তার বাসার মানুষজন তার কথাটাকে মূল্যায়ন করে না, তারা আসলে তার কাকাকে তারা নিয়ে ওই শহরেই কবর দেয়। তো যাই হোক, মানে আশিকের দাদা বা দাদা দাদি দুজনে কবর ছিল ফরিদপুরে, সাম রিজন আই ডোন্ট নো তাদের পারিবারিক ব্যাপার। তো যাই হোক, তো ওইখানে শহরে কবর হয় তার কাকার। এবং তারপরে ওই এইভাবে অনেকদিন চলে যায়, মানে বেশ কয়েকদিন পার হয়ে যায়। তো পার হওয়ার পরে আশিক মনে মনে একটু তার মন খারাপ ছিল, কারণ সে যে কণ্ঠ শুনছে সে একদম স্পষ্ট তার মনে আছে যে এটা তার কাকারই কণ্ঠ, এটারে সে মানে ভুলতেই পারে না, তার মাথার মধ্যে শুধু ঘুরে যে এটা আমার কাকাই এই কথা বলছে। এবং তার তার মনে শিওর, সে একটা বদ্ধমূল ধারণায় আছে যে এটা তার কাকা বলে নেই, কাকার আত্মা তাকে বলছে। তো আশিক তাদের বাসায়, এর মধ্যে বেশ কয়েকদিন পার হয়ে গেছে, তাদের বাসার ছাদে ছাদে উঠছে রাত্রেবেলা। তো সন্ধ্যার পরে ওই সময়টা সে উঠত ছাদে, অনেক সময় একটু মানে তখন ধূমপানের অভ্যাস হচ্ছে, একটু ধূমপান করতো ঘুরত। তো সে হাঁটতেছে ছাদের মধ্যে, হাঁটতে হাঁটতে তাদের ওই ট্যাঙ্কির পেছনের দিকে অনেকগুলো গাছ আছে, নারকেল গাছ টাছ ইত্যাদি আছে, তো ওগুলোর কাছে গেছে যে সে ধূমপান করতেছে। তো জায়গাটা বেশ অন্ধকার যেখানে সে দাঁড়ায় আছে, ছাদের মধ্যে কোনো বাতি নাই, এরকম একটা অবস্থা। হঠাৎ করে তার কাছে মনে হলো যে ট্যাঙ্কির কাছ থেকে কেউ একজন মানে আর কি দাঁড়ায় আছে, এরকম একটা ফিল হলো তার কাছে। তো সে পিছন ফিরছে, পিছন ফিরে দেখে যে ওখানে কেউ নাই, পুরো জায়গাটা ফাঁকা, কিন্তু সে একটা উপস্থিতি টের পাচ্ছে, মানে তার মনে হচ্ছে কে একজন দাঁড়ায় আছে তাকে দেখতেছে। তো সে একটু অস্বস্তি ফিল করলো। বাসাটা অনেক বড়, তাদের যে ওই জায়গাটা সেটা প্রায় 8-10 কাঠা মানে জায়গা ওইখানে, মানে বাগান টাগান এরকম একটা জায়গা, বিশাল বড়। তো তার কাছে ওইখানে খুব মানে খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল যে এত বড় ছাদে মানে এই বিশাল ছাদে মানে মানে একা একা সে পুরা একটু অস্বস্তি লাগা শুরু করলো। সে করলো কি, তার সাথে সাথে তার ওই সিগারেট নিভায় আস্তে করে হেঁটে সে নেমে যাওয়ার ই করলো আর কি। তো সে যখন নাকি তাদের সিঁড়ি ঘরের দরজাটা খুলে সে ঢুকছে আর কি নামার জন্য, ঠিক 3-4 স্টেপ নিয়েছে নিচের দিকে, এই সময় সে মনে হলো পিছন থেকে একদম তার সেই কাকার কণ্ঠ শুনলো, কি রে তোরে তো বলছিলাম তুই তো কোনো ব্যবস্থা করলি না আমার জন্য। তো এমন ভয় পায় আশিক, চার বলার মতো না, সে ছিটকে এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে পড়ে এবং সে আহত হয়ে যায়, তার পা মানে ব্যথা পায়, প্রচন্ড ফুলে যায়। সে কোনো মতে ফোড়াতে ফোড়াতে তাদের ফ্ল্যাটে যায় দোতলায়, যে সে দরজার মধ্যে একদম এলো পাথারি নক করতে থাকে। তো মানে একদম উদ্ভ্রান্তের মতো, কারণ সে প্রচন্ড ভয় পেয়েছে। তো তার বাসায় দরজা খুলে খোলার পর সে বাসায় এসে বাসায় পড়ে যায়, মানে সে তার হুশ ছিল না। তো তার বাবা মা নাকি তার চিকিৎসা করায়, মানে তাকে যখন হুশ ফিরে চিকিৎসা করায়, তার দেখে যে সে ভয় পায়, খুব ভয় পায়, প্রচন্ড ভয় পায়, শুধু বলতো যে কাকা আসতেছে, কাকা আসতেছে। তো তাকে তারপরে এক মৌলানা সাহেবকে ডাকা হয় ওকে চিকিৎসা করার জন্য আসিত। তো মলান সাহেব তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার, তিনি ছিল তো, সে বলে যে আশিক বলে যে আমি এরকম কাকার কথা শুনতে পাই, এরকম হাসপাতালে এরকম হয়েছিল এবং পরবর্তীতে এরকম এরকম হয়েছে। মলান সাহেব তাকে বলে যে শোনো, তোমার কাকা কিন্তু ফিরে এসে তোমাকে কিছু বলার সম্ভাবনা নাই। হাসপাতালে যেটা শুনছিলে একটা হতে পারে তোমার কাকা নিজেই বলছিল তোমাকে কথাটা, আরেকটা হতে পারে যে তার আশেপাশে কোনো জিন ছিল, যেই জিনটা তোমাকে ওই কথাটা বলে দিছে, এবং হয়তো সেই জিনই আবার তোমার সাথে দেখা করে তোমার কথাটা বলছে। অথবা আরেকটা হতে পারে বাবা, তুমি হয়তো মনে মনে ভেবে নিছিলে, তোমার মনে একটা অন্তর্দহন আছে এটা। তবে তোমার কাকা যে এই যে চাইতো যে তোমার দাদির কবরের পাশে তার কবর হোক, এটা সত্যি কথা, এটা অনেকেই পরবর্তীতে তোমার বাবাকে সবাইকে বলছে ঘটনা। তো সুতরাং তোমার তো এটা জানার কথা না, তো এর জন্যই ব্যাপারটা বেশ রহস্যময়। তো যাই হোক, তুমি ভয় পাইছো, তো তাকে ওই যিনি হুজুর আসছিলেন আশিককে ঝেড়ে দেন, ঝেড়ে ঝেড়ে দিয়ে তাকে বেশ মানে দোয়া করেন, পানি পড়া দিয়ে যান এবং তাকে বলেন যে মানে ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু আশিকের সমস্যা ছাড়ে না। আশিক এরপর রাতে যখন ঘুমাতে যেত, প্রায় তার কাছে হঠাৎ করে মনে হতো যে তার ঘরের মধ্যে একটা উপস্থিতি বসে আছে। তো একদম মাঝে মাঝে মনে হতো যে তার ঘরের চেয়ারে বসা, আবার ইসে বসা, এবং তার মনে হতো কিন্তু কোনো কমিউনিকেট হতো না, কিন্তু সে বুঝতে পারতো যে তার রুমে কেউ আছে, এরকম একটা ফিল হতো। আশিক প্রচন্ড ভয় পেত এবং সে তার বাবা মাকে বললে তারা ব্যাপারটাকে ইগনোর করতে পারে, কারণ সে বলতো যে তার সাথে কি হয়েছে না হয়েছে, সে হচ্ছে বলতো যে ভয় পাই। তার মা দেখা যেত যে দোয়া পড়ে ফু দিয়ে দেয় ইত্যাদি ইত্যাদি, বাট মানে আসলে সে কিন্তু প্রতিদিনই এটা সাফার করতো প্রায়। তো এর মধ্যে একদিন হয় আশিক ঘরের মধ্যেই এরকম আছে, ঘুমায় আছে রাত্রেবেলা, তো তার খুব পানি পিপাসা চাপছে, মানে খুব পানি পিপাসা লাগছে যে পানি খাবে। তো সে বিছনার থেকে উঠে ডাইনিং স্পেসে যাবে, তো তাদের ফ্রিজ, এবং একটা ব্যাপার হচ্ছে যে আশিক ঠান্ডা পানি পছন্দ করতো, সে নর্মাল পানি খেত না, এটা ছিল একটা তার অভ্যাস বা বদভ্যাস যেটাই বলে। তো সে রাতের বেলা উঠছে, উঠে সে হেঁটে গেছে যে নিজের রুমের দরজা খুলছে। তো সে একটু ভয় ভয় থাকতো, কারণ সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছিল আসলে এই জিনিসগুলোর জন্য। তো সে যখন নাকি ডাইনিং রুমে ঢুকে, তার কাছে হঠাৎ করে মনে হয় ডাইনিং রুমের আলো আঁধারির মধ্যে কেউ একজন আছে। তার সে কিন্তু মোটামুটি এখন ফিল করা শুরু করে যে কেউ থাকলে এরকম, তার কাছে মনে হয় কেউ একজন আছে। তো আশিক মানে কেমন যেন একটু অস্বস্তি ফিল করে, একবার চিন্তা করে পানি খাবো কি খাবো না, এর মধ্যে গলা প্রচন্ড শুকায় গেছে তার, মানে আসলে মানে মানে মনে হচ্ছে অনেকটা অনেক সময় সিচুয়েশন হয় যে মানে গলা মনে হয় একদম পুরো শুকায় যায়, ওইরকম একটা অবস্থা হয়েছে। তো সে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও হেঁটে হেঁটে ডাইনিং টেবিলটা ক্রস করে ফ্রিজের কাছে যায়, যে সে ফ্রিজ খুলে বোতলটা বের করে, বোতল বের করে ফ্রিজটা লাগায় দেয়। তো এই যে একটু আলো পাইছে ফ্রিজে, তখন তার মনে একটু সাহস হয়েছে কেমন জানি, মানে ফ্রিজটা খোলার পর একটা লাইট দেখা গেছে, আবার লাগাই দিল সে, হাতে বোতলটা নিয়েছে, নিয়েছেন তার রুমে যাবে। তো সে টেবিলটা ঘুরে জাস্ট তার ঘরের দিকে আসতেছে, সে পেছন থেকে ডাক শুনল আশিক, একদম একদম এক্স্যাক্টলি তার চাচার কণ্ঠ, মানে তার কাকার কণ্ঠ। ভয়ের চোটে তার হাত থেকে বোতলটা পড়ে যায়, ছাস করে শব্দ হয়, বোতল ভাঙে না, আবার স্লাইড করে চলে যায় বোতল। সেও দৌড় দিয়ে রুমের মধ্যে ঢুকে চিৎকার করে উঠে, এবং এই সময় আশিকের বাবা মা সবাই উঠে আসে, এসে তাকে দেখে যে তখন তার ইউসে মানে দাঁতে দাঁত লেগে গেছে এবং তার মুখ দিয়ে সিজার হচ্ছে, মানে ফেনা ভাঙতেছে সে। যাই হোক, ওই সময় আশিকের কিছু মনে নেই আর, তাকে নাকি চিকিৎসায় নেওয়া হয়, এবং আশিক বেশ কিছুদিন সে নাকি চিকিৎসায় ছিল, এবং খুব মানে আসলে মানে তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, এবং সে প্রায় নাকি তার চোখ উল্টে যেত, এবং সে আসলে ওই টাইমটা মনেই করতে পারে না যে তার কি হয়েছিল ওই সময়টা। সে চোখ উল্টে যেত, সেগুলো শুনছে বাসার মানুষের কাছে, এবং সে নাকি মানে খুব উদ্ভট আচরণ করত, তাকে আটকায় রাখছিল তার বাবা মা পর্যন্ত এই কারণে, কারণ ডাক্তার বলছিল যে সে মানসিকভাবে অসুস্থ, তাকে হাসপাতালে দিতে হবে, তো সেটা তার বাপ মা দিবে না, তো মানে তাকে এই জন্য আটকায় রাখছিল অনেকদিন। তো পরবর্তীতে সে বাগেরহাট থেকে একজন বড় আলেমকে নিয়ে আসা হয়, তো উনি এসে আশিককে দেখে, যেদিন আসে চিকিৎসা করতে তখন আশিকের কিছু মনে নাই, সেটা সে পরে শুনছে তার পরিবারের কাছে। তো আলেম এসে নাকি দেখে যে তাকে যখন দরজা খুলে ঢুকছে, দরজা খুলে ঢুকতো না সবসময়, তারা খাবার দাবার দিত, তো আশিকের আম্মা দিত আর কি, তার আম্মার সাথেই সে দুর্ব্যবহার করতো না। তো আলেম সাহেব নাকি যখন ঢুকছে দরজা খুলে, তো আশিক নাকি তখন প্রচন্ড ভয় পেয়ে গেছে আলেমকে দেখে, তো উনি যে তাকে দেখেই নাকি প্রথম ঝাড়ছে, ঝাড়ার পরে তাকে বলছে যে এই অবস্থা কেন। তো সে নাকি মিনমিন করে কি কি বলতেছিল কথাগুলো, এবং সেই কথা বোঝাও খুব কষ্ট, মানে সেই মানে এমন একটা ভাষা যেটা নাকি আশিকের আব্বা কখনো শুনে নাই, ডিফারেন্ট। তো তখন নাকি আলেম সাহেব সেই আশিকের সাথে সেই একই ভাষায় কমিউনিকেট করে, খুব একই ভাষা কমিউনিকেট করেন, এবং খুবই অবাক হয়ে যান আশিকের আব্বা দেখে যে কি তার ছেলে এই ভাষায় কথা বলতেছে। এবং খুব মানে ভয়ঙ্কর নাকি কিছু ব্যাপার ঘটে যখন সেই আলেম তাকে কথা বলতেছেন সেই ভাষায়, সে নাকি আলেমের দিক তাকে এমন ভাবে হাসছে, আশিকের আব্বা নাকি কোনদিন ভাবতেই পারে নাই যে আমার ছেলে এটা, তিনি নাকি ভয়ে তার কলিজা শুকায় গেছিল, এবং সে নাকি নিজের হাতের নখ বড় হয়ে গেছিল, হাতের দিকে এভাবে এভাবে করে তাকাইতেছিল বারবার। তো যাই হোক, তারপর আলেম সাহেব তার উপর রোকাইয়া করে, এবং তার আসলে আশিককে ওই সময় একটা জিন পজেস্ট করছিল, এবং সেই জিন পজেস করার পরে এটার জন্য তখন আলেম সাহেব তাকে রোকাইয়া করে, এবং রোকাইয়া করার পরে এক সময় সেই জিন যায় সেই বাসার থেকে এবং বলে যে এই জিনটা আসলে তাকে পজেস করছে হাসপাতাল থেকে, সে যখন ঘুমায় ছিল ওই সময়, এবং এটার সাথে তার কাকার মৃত্যুর কোনো সম্পর্ক নাই, এবং জিনরা যেহেতু অনেক কিছু জানে, অনেক কিছু জানে মানে কি তারা তো কানেক্টেড থাকে অনেকের সাথে, একটা মানুষের সাথে যে কারিন থাকে তার সাথে কানেক্টেড থাকে, তো তারা ইনফরমেশন গুলা নিয়ে নেয়। তো সেই ইনফরমেশন অনুযায়ী সে আশিককে ডিসিভ করছিল, সে এই কথা বলে যে আমার কবর অমুক জায়গায় দিস, এবং সে আশিককে এরপরে এই ই করে এবং পজেস করে, এবং এই যে সে আলেম আসছিলেন এবং তিনি বলছেন যে ওই জিন আসলে কথা বলছিল হচ্ছে ফার্সি ভাষায়, এবং ফার্সি ভাষা, এবং সেই আলেম জানতেন বলে সে উত্তরটা দিতে পারছে সে, এবং আলেম তাকে পরে বাধ্য করে বলে যে এই ছেলেকে ছেড়ে যেতে হবে, ইউ ক্যান নট স্টে হিয়ার, এবং সে মানে সেই জিন তো ভালো জিন না, সে দুষ্ট জিন। তো যাই হোক, তাকে তিনি পরে ওখান থেকে ই করেন, আশিককে কেয়ারফুল করে দেন, তাকে বিভিন্ন রকমের চিকিৎসা দেন, যেগুলো চিকিৎসা তাকে নিতে হবে তার মানে সুস্থ থাকার জন্য, এবং তাকে পরবর্তীতে বলেন যে আপনার ছেলে সুস্থ হয়ে গেলে তাকে যাতে ধর্মীয় রাস্তায় সে পুরোপুরি থাকে। তো আশিক মোটামুটি মানে এমনকি তাকে বলছে যে অজু করে থাকতে হবে সবসময়, এরকম একটা অবস্থা তার নিজে সেফ থাকার জন্য। তো আশিক পরবর্তীতে যখন তার বাবা সে সুস্থ হয় তাকে এইগুলো করে, এবং সে এই যে মানে এই যে আলেমের যে উপদেশগুলো সেগুলো বুঝায় বলে এবং করতে হবে, এবং আশিক আস্তে আস্তে করা শুরু করে। তো প্রথম দিকে তার কাছে নাকি একটু কষ্ট মনে হতো করতে, পার পরে সবকিছু খুব ইজি হয়ে গেছে, এবং তারপর তো সে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। যাই হোক, আমরা শুনলাম আশিকের স্টোরি, আর এখন চলে যাবো আরো একটা ঘটনায়। আমি যাচ্ছি কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো নতুন একটা ঘটনা নিয়ে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আর এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে রোমান, পুরনো ঢাকা থেকে, এবং সে একজন স্টুডেন্ট, এবং তার সাথে ঘটে গেছে একটা ঘটনা, ছোট ঘটনা। সে বলেছে, ভাইয়া আমি এটার ব্যাখ্যা পাইনি, যদি আপনার কাছে কোনো ব্যাখ্যা থাকে ব্যাখ্যাটা দেবেন। তো আমি চলে যাব রোমানের ঘটনায়। রোমান অ্যাস্ক করেছে, আমি যেন আমার মতো করে রোমানের ঘটনাটা শেয়ার করি। রোমানদের বাসা পুরনো ঢাকার কোন একটা জায়গায়, এবং তার আশেপাশে অনেক অনেক পুরনো স্থাপনা আছে, পুরনো স্থাপনা এবং আরো কিছু ব্যাপার আছে, যেটা হচ্ছে তাদের বাসার কাছে কিছু মশলার গুদাম আছে, মশলা এবং কাঁচা মালের গুদাম আছে বাসার কাছাকাছি, বেশ কাছেই। এবং রোমান বলেছে যে তাদের বাসার আশেপাশের রাস্তা নিয়ে, পাশের যে গলিটা বিশেষ করে, সেটা নিয়ে অনেকেই অনেক কথা বলেছে অতীতে। তো রোমান এত বড় হয়েছে সে সেরকম কিছু দেখে নাই, হ্যাঁ তার একটু ভয় লাগতো। তো তাদের বাড়িটা হচ্ছে তিনতলা, এবং তিনতলার পুরনো বাড়ি যেহেতু অনেক পুরনো, তো যখন নাকি গভীর রাতে কখনো বাসায় ফিরতো তখন একটু একটু গা ছমছম করতো, কারণ রাস্তায় মানুষজন কিছু থাকলেও সে যখন নাকি তাদের বাড়িতে ঢুকে যেত কম্পাউন্ডের ভেতরে, তখন একটা এলের মতো, একটা ছোট্ট গলির মতো দিয়ে উঠে আসতে হয় পেছনের সিঁড়ির কাছে। তো ওইটা তার কাছে একটু মানে গা ছমছম করতো আগেও, এখনো রাতের বেলা সে বলেছে যে যদি কেউ আমাদের বাসায় ওঠে তাহলে তার গা ছমছম করবে, কারণ ওই অ্যালিটা একটু অন্ধকার, আর পেছনে এসে বাসার পেছন দিয়ে সিঁড়িটা উঠেছে উপরে, আর ওখানে পুরনো একটা ব্যাথরুম সেখানে আছে, ওইটা এখন আর ইউজ হয় না, একদম কর্নারে। তো রোমানদের নতুন ইচ্ছে যে খুব শীঘ্রই এটা তারা ডেভেলপারকে দিয়ে বিল্ডিং করে ফেলবে এরকম আর কি। তো যাই হোক, তো বাসা সম্বন্ধে অতীতে ও সে শুনেছে অনেক, তো মানুষ অনেকেই তাদের পরিবারেরই, যেহেতু তারা জয়েন্ট ফ্যামিলি, পরিবারেরই অনেকে অনেক কিছু বলেছে, শেয়ার করেছে অতীতে, যে কেউ এরকম দেখেছে, কেউ ওরকম দেখেছে, বিশেষ করে মুরব্বীরা। তো রোমানের অতীতে দেখা হয়নি, সে শুধু এই কাহিনীগুলো শুনেছে এবং সে বলেছে যে পরবর্তীতে সময় করে, ভাই আমি আপনাকে, মানে আমার যখন সময় হবে আমি বড় করে আপনাকে পাঠাবো লিখে। তো যাই হোক, এই কাহিনীটা আমি শেয়ার করি রোমানের। সেদিন রোমান বাসায় ফিরছিল, সে তার এক বন্ধুর বার্থডে ছিল, সেখানে সে বার্থডে অ্যাটেন্ড করে বেশ দূর থেকে, মানে বনানী থেকে বাসায় ফিরছিল। তো রাত হয়ে গেছে, সে যখন তাদের এলাকায় ঢুকলো তখন প্রায় একটা বাজে। তো একটা সময় ওই রাস্তাটার একটা অংশ বিজি থাকে, সেখানে কিছু ট্রাক লোড আনলোড হয়, আর পেছন দিকে যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আবার খুব একটা মানুষ থাকে না, মানে যেখানে রোমানদের বাসা। তো রোমান যখন আসছে, তো মোটরসাইকেল নিয়ে গিয়েছিল, তো এসে সে মোটরসাইকেলটা তার বাসায় ঢুকায় মেন গেটে, এবং সব চাবি তার কাছেই ছিল, কারণ ওখানে রাতের বেলা কোনো দারোয়ান নাই। তো চাবি দিয়ে সে গেট খুলে তার বাইকটাকে ঢুকাইছে, ঢুকাইছে সেই যে অ্যালিটা দিয়ে আস্তে করে বাইক নিয়ে স্টার্ট দিয়ে চলে গেল পেছনে বাসার। তো যেখানে তার মোটরসাইকেল রাখে, মোটরসাইকেলটা রাখছে, রাখার পরে সে বাইক পার্ক করছে। তো বাইক পার্ক করার পরে সে দাঁড়াইছে, চিন্তা করলো যে আমি এখন এখানে তো কেউ নাই, বাসার মুরব্বীরাও কেউ থাকে না এখানে, তো একটা সিগারেট খেয়ে উঠি। তো সে নিচে দাঁড়াইছে সিগারেট লাইট করার জন্য, তো এদিক ওদিক তাকাচ্ছিল, স্বভাবতই মানুষ দাঁড়ায় থাকতে তাকাই। তো তাকে হঠাৎ করে তার চোখে এর কোনা দিয়ে জানিস একটা কি দেখে। তো যেটা দেখে যে তাদের ছাদের উপরে মনে হলো কেউ একজন, এবং দেখে মনে হলো যে তাদের ছাদের উপরে একটা মেয়ে, যে মানে মানে নিচের দিকে তাকায় আছে, মানে এবং মাথাটা সরে গেছে সে তাকানোতে। তো রোমান চিন্তা করছে যে তার ছোট বোন কিনা, কেন রোমানের ছোট বোন অনেক সময় ছাদে উঠত। তো রোমানের আবার এটা নিষেধ ছিল যে ছাদে ওঠার নিষেধ, রাতের বেলা একদমই নিষেধ, কারণ নানা রকম দুর্ঘটনা হতে পারে এবং তা মানে মানুষ অ্যাক্সিডেন্ট করে এবং বাড়িঘর পুরনো, এবং অনেক কারণে রাতের বেলা ছাদে ওঠা নিষেধ ছিল রোমানের। তো রোমান চিন্তা করে যে ও ছাদে কেন উঠছে, ওর মানে এই রাতের বেলা পড়াশোনা বাদ দিয়ে ওখানে কি মানে চ্যাট করতেছে বা তার সাথে কথা বলতেছে কিনা ফ্রেন্ডদের সাথে। এগুলো চিন্তা করে রোমান সাথে সাথে মানে একদম রাইট অ্যাওয়ে সে কি করে, হাঁটাতে দ্রুত বাসার দিকে। এখন তিনতলার ছাদে কিন্তু মানে ওই ছাদ কিন্তু তিনতলায়, একদম তিনতলার উপরে ছাদ, আর রোমানদের বাসা হচ্ছে দোতলায়। তো রোমান এত ফাস্ট উঠছে সিঁড়ি দিয়ে, খুব দ্রুত উঠে গেছে সে তাদের বাসার সামনে দিয়ে, যখন গেছে দোতলায়, মানে ইট টুক হিম নট মোর দেন এ মিনিট অর লেস দেন দ্যাট, এত দ্রুত উপর থেকেও কেউ নামতে পারবে না। হ্যাঁ, তো সে খুব দ্রুত আসছে, তার বাসার সামনে দিয়ে সে ক্রস করে সে সিঁড়ির দিকে গেছে। এখন সে তিনতলার কাছে উঠেই দেখে যে তিনতলার বাতি নেভানো, মানে বাতি জ্বলছে না, বাতি নেভানো। তো সে তিনতলাটা হেঁটে পার হলো, একটু মানে তার গা শিরশির করা শুরু করছে ওই সময়, বিকজ সে যে উপরে দেখছে, এবং তার উঠতে উঠতেই মনে হচ্ছে যে আমার বোন যদি ছাদে থেকে থাকে সে বাতিটা কেন এখানে নিভায় গেছে, ওখানে তো লাইট জ্বালায় যাবে, আর ও তো এত সাহসী হয় নাই যে লাইট টাইট জ্বালায়, এমনি বোন একটু ভয় পায়। তো চিন্তা করতে করতে সে চলে গেছে ছাদের গেটে, যে সে দেখতেছে ছাদের গেটের মধ্যে তালা, তাদের ওই তালা মারা ছাদের গেটে, এবং কেউ যদি ওখান থেকে নামতো তাহলে কিন্তু শব্দ হতো। হ্যাঁ, মানে সিঁড়ি দিয়ে দৌড়ে নামলেও, মানে এত কম টাইমে নামা সম্ভবই না, কিন্তু যদি কেউ নামতো তাহলে সিঁড়িতে একটা শব্দ হতো, পায়ের ধুপ 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 শব্দ হতো। তারপর এখানে তালা খোলা, তাদের মেইন গেটে, তাদের বাসার যে ফ্রন্টের যে গেটটা, সেটা ফার্স্টে হচ্ছে একটা ইসের লোহার গেট আর কি, জালি জালি গেট, সেটা খুলে ঢুকতে হতো আর কি, সাউন্ড হতো, ক্যাচ কোচ শব্দ হতো, তো সেগুলোর একটা শব্দ সে পায়নি। প্লাস সে দেখছে বাসার সামনের বাতিটাও নিভানো, মানে ভিতরের দিকে যে বাতিটা নিভানো, শুধু দোতলার সিঁড়ি ঘরের বাতি জ্বালানো ছিল, আর নিচে তিনতলার বাতি নিভানো। তো সুতরাং পুরো জিনিসটাই তার কাছে বেকাপ্পা মনে হয়েছে, যে এইখানে কিভাবে বাতি নেভানো, এবং সে কিন্তু দেখতেছে যে উপরে উঠে সে মোবাইল থেকে লাইট বের করে দেখতেছে, কারণ ওখানেও লাইট, ছাদের ওখানেও বাতি নিভানো কিন্তু। তো তারপর রোমান যেটা করছে, অতিরিক্ত সাহস করে সে তার মানে তার হাত কাঁপতেছিল ভয়ে, একটু ভয় পাচ্ছিল সে, কারণ সে চিন্তা করতেছে যে ব্যাপারটা কি ঘটলো, মানে খুব নার্ভাস হয়ে গেছে। তো তার কাছে কিন্তু ওই যে গ্যারাজের সাথে ছাদের চাবিও আছে, তো সে আস্তে করে চাবিটা বের করে মোড়ে সে গেটটা খুলে ফেলছে। তো খুলে ওইটা ছিল কাঠের দরজা, মানে দুই পাল্লা কাঠের দরজা, তো খুলছে, খুলে ছাদে ঢুকছে সে। ছাদে ঢোকার পরই তার কাছে মনে হচ্ছে কেমন জানি একটা ফিল হচ্ছে, এটা সে বলছে হয়তো তার ভয় থেকেও হতে পারে, কারণ সে যেহেতু একটু নার্ভাস হয়ে গেছে, ভয় পাইছে, এই জন্য এই ফিলটা হতে পারে। বাট সে দেখতেছে ছাদের উপর উঠে যে চাঁদের আলো পড়ছে, সারা ছাদে চাঁদের আলো লাইট, এবং বাউন্ডারি ওয়াল প্যারাপেট যে দেয়ালটা সেটা আছে, চারিপাশে কিছুই নাই। তো সে আস্তে করে হেঁটে সামনে গেছে, সামনে যে পেছনে তাকালো, তাকায় দেখতেছে যে উপরে পানির ট্যাঙ্কি, তাদের ওখানে প্লাস্টিকের পানির ট্যাঙ্কি দেওয়া আছে, তো সেই দুইটা আছে। আশেপাশে তাকাচ্ছে, কিচ্ছু নাই, পানির পাইপ, কতগুলো গাছ লাগানো আছে ছাদে, এগুলো আছে, পুরা ছাদ মানে একদম ফাঁকা, একদম ফাঁকা। এবং রোমান বলতেছে যে আমি ড্যাম শিওর আমার চোখ দিয়ে আমি দেখছি ছাদের থেকে কেউ কি দিছে, মানে আমি একদম ড্যাম শিওর। তো যাই হোক, সে দেখাইছে ভয় পেয়েছে, রোমান বেশ ভয় পেয়েছে। তো সে হেঁটে যখন নাকি আবার গেটের কাছে আসছে, চিন্তা করছে লাগাই দিবে, তো এই সময় নাকি একটা বাতাসের হালকা তার উপর দিয়ে গেছে, মানে অ্যাজ ইফ লাইক একদমকা বাতাস যদি কাউকে ক্রস করে যায় এরকম, এন্ড বাতাসটা ছিল একদম উষ্ণ বাতাস। অ্যাজ ইফ রোমান বলছে যে শীতকালে যদি ভাইয়া আপনারা মোটরসাইকেল নেবা, আমরা যারা যাই কোনো গাড়ির পাশে যদি দাঁড়াই, বড় গাড়ির থেকে যেমন একটা বাতাসের ভাপ আসে, বা গরমকালেও আসে, বা শীতকালে ওটা মানে অন্যরকম লাগে, ঠিক জাস্ট লাইক দ্যাট আই ফেল দ্যাট ডিফারেন্স, যে নর্মাল বাতাস আর ওই বাতাসটার মধ্যে এতটুকুই ডিফারেন্স, মনে হয় দমকা বাতাস, আর ছাদে কোনো বাতাস ছিল না, গাছের পাতাও নড়তেছিল না, আমাকে ক্রস করে চলে গেল সামনে, মানে আমার পিছন থেকে এসে বাতাসটা বাড়ি মারল, বাড়ি মেরে চলে গেল সিঁড়ি দিয়ে। রোমান মানে কেঁপে উঠছে এবং তার কাছে অনেক মানে উদ্ভট একটা ফিল হয়েছে। তো সে তাড়াতাড়ি ছাদে তালা মেরে বাসায় নেমে আসে, নেমে বাসায় এসে নাকি সে ফার্স্টেই হাত মা ধুয়ে ধুয়ে গোসল করে ফেলে, গোসল করে সে তাড়াতাড়ি তার মতো মানে শোয়ার জন্য প্রস্তুতি নিয়ে রুমে চলে যায়। তো রুমে যে কাউকে তখন সবাই ঘুমাচ্ছিল, এবং সে চেক আউট করে তার বোনের রুমটা, দেখে যে বোন ঘুমাচ্ছে, বুঝতে পারছে বোন ঘুমাচ্ছে, সে তার রুমে চলে যায় এবং রুমে গিয়ে সে তার মতো থাকে। কিন্তু ওর কাছে নাকি রোমানের কাছে ভয় লাগতেছিল, সারা রাত ভয় লাগছে। এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, পরদিন সকালে উঠে দেখে যে তার জ্বর, শরীরে জ্বর আর তার চোখ উঠছে, রোমানের চোখ ফুলে গেছে। তো তার মা আসে, এসে দেখে যে জ্বর এবং চোখ উঠছে, তো তাকে বলে যে একসাথে চোখ ওঠারই কেন হবে। তো রোমান তার মাকে বলে যে কালকে রাতে না এরকম এরকম হয়েছে। তো তার আম্মা খুব টেনসড হয়ে যায় এবং তার আব্বার সাথে কথা বলে, তো তারা বলে যে ঝাড়ানোর কথা, তো রোমানকে ঝাড়ানো হয়, একজন মৌলানাকে দিয়ে ঝাড়ানো হয়। যাই হোক, জ্বরটা কয়েকদিন ছিল, জ্বরটা ছেড়ে যায়, এবং মৌলানা সাহেব তো অ্যাজ উনি নর্মালি যেটা বলবে দোয়া কালাম পড়তে, সেগুলো অ্যাডভাইস করে নামাজ কালাম পড়ার জন্য। তো রোমান বলে যে আমি চেষ্টা করি বেশিরভাগ সময় পড়ার, এবং আমি ইনশাল্লাহ প্র্যাকটিসিং হয়ে যাব, যেহেতু আমি পড়া শুরু করছি আমি প্র্যাকটিসিং হয়ে যাব এবং পড়তে হবে, কারণ ওর কাছে এটা কোনো এক্সপ্লেনেশন নাই। সে যেটা ফিল করছে ছাদে গিয়ে বলছে যে এটা আমি নিজের চোখে দেখছি যে একটা মানুষ, একটা মেয়ে মানুষের মুখ উপর থেকে উঁকি দিছে, এবং সিঁড়ি ঘরে কেউ ছিল না, সিঁড়ির ঘর তালামারা ছিল, সিঁড়ি ছাদের সিঁড়ি, আমার বাসা কেউ ঢুকে না, আমার বোন ঘুমাইছিল, আর এত দ্রুত কখনো আমার বোন সম্ভব না বাসায় নামা যদি সে ছাদে থেকে থাকে। সো এইটা একটা খুবই আশ্চর্য ব্যাপার, এবং আমি মনে করি যে এইটার মধ্যে মানে কোনো একটা কিছু আছে, এবং বাতাস আমার কাছে যে লাগছে আমি ফিল করছি ওইটা কোনো নর্মাল বাতাস ছিল না, দ্যাট ওয়াজ সামথিং এলস। তো এটাই যে রোমান যে ব্যাখ্যাটা চাইছে, আমার কাছে ব্যাখ্যাটা হ্যাঁ আমি বলবো হতেই পারে এরকম, মানে অ্যাকচুয়ালি এটা তো দেখেন ভূত প্রেত বা ভূত প্রেত বলে তো আসলে এটা একটা নাম, আমাদের লোকাল নাম, আসলে জিন, জিন যেটার কথা বলা আছে আমাদের কোরআন শরীফে বলা আছে, এবং জিন সম্বন্ধে আমাদের ইসলাম ধর্মে বলা আছে, হাদিসে বলা আছে জিনের কথা, এবং এই সম্পর্কিত একটা সুরাও আছে। তো আপনারা জানেন জিন এক্সিস্ট করে মানুষের সাথে সাথেই, কোএক্সিস্ট করে, অন্য ডিমেনশনে থাকে, এবং জিনদের প্রকারভেদ সম্বন্ধে হাদিসে বলা আছে, এবং এরা আছে, এরা বাতাসে উড়ে বেড়ায়, এরা শেপ শিফট করে, বিভিন্ন রকম আছে, খারাপ আছে, মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে তাদের মধ্যে আছে, তো দে এক্সিস্টস, এবং যে কোনো জায়গায় থাকতে পারে। খোলা ছাদের কথা আমি ছোটবেলা থেকে আমাকে নিষেধ করতো, যখন ছোট ছিলাম ছাদে যেতে নিষেধ করতো, বলতো যে সন্ধ্যার সময় ছাদে যাস না, গভীর রাতে ছাদে যাস না। এখন আমরা যারা যখন ইয়াং হয়েছিলাম বা আমাদের বয়স যখন টিন এজ পার হয়েছিল, আমরা দেখা গেছে যে যেই জিনিসগুলো না করা হতো সেটাই বেশি করতাম, এখন অনেকের থেকে যায়, যেমন আমার মধ্যে সেই প্রবণতা এখনও আছে, আমি নিষেধ ভাঙার চেষ্টা করি। তবে এটা ঠিক, এটা উচিত না, মানে গভীর রাতে এরকম দেওয়া উচিত না, অ্যান্ড ইট ফিলস উইয়ার্ড। আমি এত ঘোরাঘুরি করেছি, আমি এত জায়গায় গেছি আমার লাইফে, আমি কিন্তু এখনো এই যে এই দুই দিন আগে যখন এই যে আমরা এখন ছাদে আড্ডা দিই, আমরা প্রায় ছাদে আড্ডা দিই, তো যখন ছাদে আড্ডা দিচ্ছিলাম আমার সাথে সিফাত ছিল, তো সিফাত যখন চলে যায় আমি চাবি রেখে আসছিলাম বাসায়, আমি একা যে আবার যখন ছাদ লক করতেছি, তখন আমার কাছে আমাদের একটা নামাজের ঘর আছে, আমি যখন সেটা লক করতেছি আমার জানি কেমন যেন একটা ফিল হচ্ছিল, ডিফারেন্ট টাইপস অফ ফিলিং। এখন এইটাকে আমি ব্যাখ্যা করতে পারবো না এই ফিলটা কেমন, বাট আই ফেল্ট সামথিং, কাজ ওখানে কেউ ছিল না, ছাদে কেউ নাই, পাশের ফ্ল্যাটেও মানুষ ছিল না, মানে ছাদটা পুরো এমটি, এখন হতে পারে আমি জানি আমার অবচেতন মনে যে আমি পুরো ছাদে একলা আছি, এই ঘরটাতে নামাজ পড়া হয়, নামাজের ঘর, আমি এখানে তালা মারতেছি। সো অনেক সময় অবচেতন মনও খেলে মানুষকে নিয়ে, বাট সামটাইম ইউনো থিংস হ্যাপেন্স, মানে হয়। তো এই ছাদে গভীর রাতে এরকম না যাওয়াই ভালো। আপনি যদি মনে করেন, আমি মনে করি রোমানের ক্ষেত্রে যেটা হয়েছে, সে যখন গিয়েছে, সে যখন দেখছে তার ছাদ তালা মারা, তার আর উচিত হয়নি সেখানে খুলে ঢোকা, সে চলে আসা উচিত ছিল তার বাসায়। তো এইসব ক্ষেত্রে অনেক বাজে এফেক্ট হতেই পারে মানুষের সাথে। তো আপনারা যারা এরকম যদি কোনো সিচুয়েশন দেখেন কখনো, জাস্ট স্মার্টলি হ্যান্ডেল করবেন, বাসায় চলে আসবেন, ছাদে যাবেন না এই সময়টায়। তো হতেই পারে এরকম, তো এগুলো কিন্তু হয়। এবং আপনারা দেখেন যে এগুলো নিয়ে অনেকে অনেক কথা বললো, দেখবেন আমাদের এখনো গ্রামে, আমাদের গ্রাম বাংলায় কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে। আমি বললাম না আপনাদের সাথে কয়েকটা এপিসোড আগে যে টেলিভিশনে পর্যন্ত আলোচনা হচ্ছে যে একটা গ্রামে মানুষ কি কি দেখছে, এবং সেই গ্রামের একজন মানুষ না অসংখ্য মানুষ সাক্ষ্য দিচ্ছে, এবং সেটাকে ভুল প্রমাণ করার জন্য কিছু মানুষ বলছে না এরকম কিছু নাই ইত্যাদি ইত্যাদি। বাট অ্যাকচুয়ালি কারটা সঠিক, কারটা মানবো? মানে এতগুলো গ্রামবাসী কথা বলছে আর একজন দুইজন মানুষ বাইরে থেকে এসে বলছে না নাই, তো আমি কারটা মানব? আর অ্যাকচুয়ালি আমি বলি যে মোটামুটি আমি যতদূর জানি ততদূর সব রিলিজিয়নেই এই জিনিসগুলোর কথা বলা আছে। কোনো জায়গায় এগুলোকে অপদেবতা বলা হয়েছে, কোনো জায়গায় ডিমন বলা হয়েছে, আমাদের ধর্মে বলা হয়েছে জিন। তো এই জিনিসটা আসলেই সব ধর্মে এগুলোর কথা বলা আছে। তো বি কেয়ারফুল, আমি বলবো যদি আপনি বিশ্বাসী হন অবশ্যই কেয়ারফুল থাকবেন, আর যদি অবিশ্বাসী হন তাহলে ভয় কাকে পান, গভীর রাতে এগুলো নির্জন জায়গায় কাকে ভয় পান? আমি আমার অবিশ্বাসী বন্ধু দেখেছি, সে ভয় পায়, গভীর রাতে উঠতে চায় না, অনেক জায়গায় যেতে চায় না, যদি বলি কবরস্থানে বসে থাকবে না, সো কিসের ভয় পাচ্ছে সে? তো যাই হোক, আজকের মতো এপিসোডটা শেষ করে দিতে হচ্ছে, আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ ফিরে আসবো সামনের এপিসোডে আপনাদের জন্য নতুন নতুন কাহিনী নিয়ে। আর আপনারা কাহিনী পাঠাতে ভুলবেন না, আপনাদের কিন্তু রিকোয়েস্ট করছি বারবার যে আপনারা কাহিনী পাঠিয়ে দিন, আপনার জানা কাহিনী, আপনার জীবনের কাহিনী অথবা আপনার পরিচিত জনের জানা কাহিনী আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, এবং সে মাসে কনসেন্ট নিয়ে পাঠাবেন অবশ্যই। এবং আরো পাঠিয়ে দিতে পারেন আপনার এলাকার কোন লেজেন্ড বা মিথ, সেটাও কিন্তু আমরা শেয়ার করে ফেলবো, কারণ অদ্ভুতের কিন্তু লেজেন্ড মিথ এগুলো সব শেয়ার করে। তো সেগুলো আপনি পাঠাতে পারেন আমাদের কাছে, কোনো প্রসিদ্ধ এলাকার কোনো লেজেন্ড মিথ হলো সেটা পাঠাতে পারেন, সেটা আমরা শেয়ার করে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। আর আরেকটা ব্যাপার, আজকে আমি রেকর্ডিং নিয়ে একটু সমস্যা ছিলাম, যেটা হচ্ছে যে আপনাদেরকে বলছি যে একটা স্ট্যাটিক নয়েজ পাচ্ছিলাম, একটা স্ট্যাটিক নয়েজ মাঝে মাঝে আসছে, অ্যানোয়িং, মানে এটা আমি আমি নিজেই বলছি আজকে অ্যানোয়িং, বিকজ এই জিনিসটা আমি আবিষ্কার করেছি আমার বাসার পেছনে মোবাইল টাওয়ার আছে একটা, এবং মোস্ট প্রবাবলি সেখান থেকে ফ্রিকোয়েন্সি যখন আসা যাওয়া করে আপ এন্ড ডাউন হয়, মোস্ট প্রবাবলি ওই সময় এটা হ্যাম্পার করে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি চেষ্টা করবো এই জিনিসটা সলভ করতে খুব শীঘ্রই, যাতে এই জিনিসটা না হয়, স্ট্যাটিক সাউন্ডটা যাতে না আসে। তো এটা আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু দ্যাট। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটু লাইক দিন, শেয়ার করে দিন। এবং আপনারা যারা জয়েন করতে পারেন, যারা মেম্বারশিপ জয়েন করতে পারেন, বিদেশে আছেন জয়েন অপশনটা দেখছেন, আপনারা জয়েন বাটনে গিয়ে চেক করতে পারেন সেখানে কি কি আছে, এবং আপনাদের যদি পছন্দ হয় আপনারা জয়েন করে ফেলুন মেম্বারশিপে। তাহলে আজকের মতো চলে যাচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে সামনের এপিসোডে। ততদিন বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।